exclusively on FusionBD.com.
আর আপনাদের সবাইকে ভূতফায়ের পক্ষ থেকে জানাই আমন্ত্রণ এবং আশা করছি সুস্থ যেখানে আছেন ভালো আছেন এবং সবসময় ভালোর দলেই আছেন। আমি যেটা করতে চাই এখন সেটা হচ্ছে সরাসরি ঘটনায় চলে যেতে চাই। তার আগে জানাই যে আজকে ফ্রাইডে 13, আপনারা সবাই জানেন যে এটা নিয়ে অনেক ধরনের কথা হয় ওয়েস্টে, এবং আমরা এটা নিয়ে অত বেশি পাত্তাটা দিই না এবং আমাদের সেটা নিয়ে অনেক বেশি মাথা ব্যথা নাই, কিন্তু আমরা সেই জিনিসটা নিয়ে জানতে ভালোবাসি বা সে সম্পর্কে পড়তে ভালোবাসি, এবং অনেক কিছু এর আগে ভূতফেমে এই বিষয়ে প্রচার করা হয়েছে এবং অনেকেই আজকে ঘরের ভেতরে ছাতা মেলেন না, অনেকে আজকে বাইরে বেশি যান না, অনেকে অ্যাক্সিডেন্ট এড়িয়ে চলেন এবং অনেকেই বলেন যে এই দিনে অ্যাক্সিডেন্ট বেশি হয়, আরো অনেক ধরনের কথা আছে এবং সে সমস্ত নিয়ে আমরা কথা বলতে পারি যদি আপনারা চান। আর একটা জিনিস সেটা হচ্ছে যে আপনাদের আমরা আমাদের আজকে যে ফেসবুকের যে লাইভ আছে সেই লাইভটা আমাদের দেখলেই বুঝতে পারবেন যে আমরা ওখানে অ্যানাউন্স করেছি যে ভূতফেমের লাস্ট এপিসোডটা এই বছরের কবে, এবং এই জন্য আপনারা এই সপ্তাহ জুড়ে আপনারা বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন মানুষ এবং বিভিন্ন লিসনার যারা আছেন আপনারা আমাকে লিখেছেন এবং অনুরোধ করেছিলেন যে ভূতফেম বন্ধ না করার জন্য, কিন্তু আসলে সব ভালোরই একটা শেষ আছে। আমি বুঝতে পারছি আপনাদের কেমন লাগছে, তারপরেও এটা আমাদের করতে হচ্ছে এবং আমার মনে হয় যে ভূতফেমের প্রতি যে ভালোবাসা আপনাদের সেই ভালোবাসাটা এরপরেও থেকে যাবে এবং আজীবন থাকবে। আমরা সবাই একসাথেই আমাদের যে ভালো লাগাগুলো সেগুলো শেয়ার করবো। আমাদের ফেসবুক পেজ রয়েছে, আমাদের ইমেইল রয়েছে, আমাদের ইমেল অ্যাড্রেসটা একটু মনে করিয়ে দিই, bhutafem@radiofurti.fm এটা হচ্ছে আমাদের ইমেল অ্যাড্রেস আপনারা যদি ঘটনা পাঠাতে চান। আমি এই গত সপ্তাহে যখন বলেছিলাম ভূতফেম শেষ হয়ে যাচ্ছে তখনও আমি দেখেছি যে অনেকেই আমাদের দারুণ দারুণ কিছু ঘটনা পাঠিয়েছে। আমি জানি না সবগুলো পড়তে পারবো কিনা, তবে চেষ্টা করবো একটা একটা করে পড়ার। আর অনেকেই যারা কোনোদিন ভূতফেমে লেখেননি কিন্তু ভূতফেম শুনেন 2010 থেকে, তারাও অনেকে ঘটনা লিখে পাঠিয়েছেন এবং আপনারা কেউ কেউ বলেছেন বিভিন্ন ধরনের কথা, কেউ বলেছেন যে বিভিন্ন মানে ভাবে ভূতফেমকে ফিরিয়ে নিয়ে আসবেন, সেটা দেখে আমি খুবই মানে ইমোশনাল হয়ে গেছি। অনেকে মানববন্ধনের মতো এই সমস্ত জিনিস করতে চেয়েছেন, তো আমার কাছে খুব মানে খুব ইমোশনাল লাগছিল সেই সময়টা আপনাদের এই সমস্ত কিছু দেখে। তো যাই হোক, আমাদের যে পেজ দুটো রয়েছে ফেসবুক পেজ, আমি তার আগে বলি আমাদের ইমেল করতে হবে যেভাবে bhutafem@radiofurti.fm, এখানে আপনি ঘটনা পাঠাতে পারেন, আপনার নাম ঠিকানা এবং ফোন নাম্বার সহ জানিয়ে দিন যে আপনি স্টুডিওতে আসতে চান কিনা, নাকি আপনার ঘটনা আমরা পড়ে শোনাই, সেটা একটু উল্লেখ রাখলে সেখানে ভালো। এবং যারা দেশের বাইরে রয়েছেন তারা সরাসরি অডিও ক্লিপ পাঠাতে পারেন বা লিখেও পাঠাতে পারেন ঘটনাটি, এটা সম্পূর্ণ আপনার ব্যাপার। আর আমাদের ফেসবুক পেজ হচ্ছে www.facebook.com/radio.furti and www.facebook.com/bhutafem.russell, এই দুটো জায়গা থেকেও আপনি কিন্তু চাইলে আমাদের সাথে কানেক্টেড থাকতে পারেন। আর আমাদের টুইটারে আপনি চলে যেতে পারেন @russell_bhutafem, সেখানে গিয়েও আপনি কিন্তু আমাদের খোঁজ নিতে পারেন। তো যাই হোক, আমি এখন যেটা করব সেটা হচ্ছে আমাদের আজকের যে প্রথম ঘটনা সেটা আপনাদের জন্য শোনাব, এবং এটা একটা ইমেইল, প্রতিদিনের মতো আজকেও আমি একটা ইমেল দিয়েই শুরু করছি। ওকে, ইমেলটি পাঠিয়েছেন আমাদের একজন লিসেনার, তিনি যেভাবে লিখেছেন আমি সেইভাবেই পড়ছি। কেমন লাগলো সেটা অবশ্যই আমাদের পেজগুলিতে এসে আপনি জানিয়ে দেবেন। স্থাপনার মাঝে প্রবেশ করি, যদিও এর আগে অনেকবার অন্য স্থাপনায় গিয়েছিলাম কিন্তু গবেষণা করেছি, তবে এটা ছিল সম্পূর্ণ ভিন্ন, এক অন্যরকম অভিজ্ঞতা। স্থাপনাটি ছিল চারতলা বিশিষ্ট, স্থাপনার ভেতরে সূর্যের আলো প্রবেশের কোনো জায়গা নেই, নেই কোনো জানালা, একটি মাত্র সিঁড়ি, তাও আবার এতটাই সরু যে একজন মানুষের উঠতে কষ্ট হবে। স্থাপনার আরেকটি চমক হল সিঁড়িটি শুধু ওপরের দিকেই নয় বরং মাটির গভীরেও চলে গেছে, মাটির নিচে রয়েছে আরও দুইটি তলা। আমাদের প্রজেক্টটা ছিল মাটির নিচের তলার জিনিসপত্র তথ্য নির্ণয় করা, আমাদের চারজন হাতে টর্চ নিয়ে কর্তৃপক্ষের অনুমতি সাপেক্ষে মাটির নিচতলায় সিঁড়ি বেয়ে চলে যাই। মাটির নিচে প্রথম তলায় কিছু পৌরাণিক জিনিসপত্র থাকলেও দ্বিতীয় তলায় কিছু চমকপ্রদ জিনিস ছিল। তার মধ্যে ছিল দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময়কার হামলা করা বোমার কিছু অংশ, মানুষের খুলি, কিছু ধাতব পাত্র ও ধাতবের তৈরি বড় বড় কলসির মতো। আমরা আমাদের ডিভাইস দিয়ে জিনিসগুলো পরীক্ষা করতে চাই, মানে করতে হঠাৎ একটি জায়গায় আমার চোখ আটকে যায়, একটি মরচে ধরা চার কোনা ধাতব কৌটা যেটার গায়ে কিছু একটা লেখা, যে লেখাটা কোনোভাবেই ওই মুহূর্তে লাইটের আলোয় পড়তে পারছিলাম না, কিন্তু কেন যেন আমার খুব আগ্রহ জন্মে সেই ধাতব কৌটাটির ওপর। হয়তো সেই ধাতব কৌটাটি অন্যান্য জিনিসগুলো থেকে কিছুটা ব্যতিক্রম ছিল, সেই কারণে আমি ওই ধাতব কৌটাটি কর্তৃপক্ষের অনুমতি সাপেক্ষে ল্যাব টেস্ট করার জন্য আমার সাথে নিয়ে যাই এবং ল্যাবে জমা দিয়ে আমি আমার বাসায় ফিরে আসি। সেদিন একটু রাত করেই ঘুমাই। ঘুমের মাঝে আমি একটি অদ্ভুত রকমের স্বপ্ন দেখতে পাই। স্বপ্নে আমি নিজেকে একটি জঙ্গলের মাঝে একটি লেকের পাশে দেখতে পাই, যেখানে আমি একটি কবরের সামনে দাঁড়িয়ে আছি। সকালবেলা ঘুম ভাঙার পর আমি কোনোভাবেই বুঝতে পারছিলাম না এরকম স্বপ্ন কেন দেখলাম। পরের দিন সকালের নাস্তা সেরেই হাতে একটা কফি নিয়ে ইউনিভার্সিটির দিকে চলে যাই। ল্যাবে গিয়ে আমি কৌটাটি খোলার চেষ্টা করি এবং অনেক চেষ্টার পর ধাতব কৌটাটি অক্ষত অবস্থায় খুলতে সক্ষম হই। জং পড়ে থাকা সেই কৌটাটির ভেতর অনেক পুরনো একটি ছোট্ট কাগজ পাই, যেটা দেখতে কিছুটা পুড়ে যাওয়া কাগজের মতো, অর্থাৎ হলুদ রঙের কাগজে যদি অনেকদিন ভাঁজ করে রেখে দেয়া হয় তাহলে যেই লালচে ধূসর রং ধারণ করে সেই রকম। দেখে মনে হচ্ছে এটি দ্বিতীয় বিশ্বযুদ্ধ কিংবা তার আগের সময়কার। কাগজটি খোলার পর আমি একটি অদ্ভুত রকমের নকশা এবং কিছু লেখা দেখতে পাই। লেখাটি রাশিয়ান ভাষায় ছিল আর আমি এই ভাষা জানি না বলে কাগজটি রাশিয়ান জানে এরকম একজন রিসার্চারের কাছে পাঠিয়ে দেই। সে কাগজটি স্ক্যান করে পরীক্ষা করতে শুরু করে। পরদিন সে আমাকে জানায় যে কাগজে রাশিয়ান ভাষায় তাদের পৌরাণিক এক দেবতার নাম এবং কিছু মন্ত্র আছে, সেই সাথে সেই নকশার কথা জিজ্ঞেস করলে জানা যায় এটি একটি জায়গায় নকশা যেটা কিনা কেইলা নামে একটি গ্রাম নির্দেশ করে। এটা জানার পর এই বিষয়টি নিয়ে আমাদের টিমের আগ্রহ আরও বাড়তে থাকে। পরদিন সকালে কেইলা গ্রামের উদ্দেশ্যে আমরা রওনা দিই। নকশা থেকে পাওয়া ধারণা অনুযায়ী আমরা গ্রামের ভেতরে একটি জঙ্গল আছে সেখানে যাই। আমরা জঙ্গলের ভেতর প্রায় 2-3 কিলোমিটার হাঁটতে থাকি। শুধুমাত্র সেই নকশাটির পরিশেষ দেখব বলে রাখা ভালো, ওই গ্রামের মানুষজনের কাছ থেকে শোনা ওই জঙ্গলে নাকি দিনের বেলাতেও মানুষ যাতায়াত করে না, কি নাকি সমস্যা হয়। আর জঙ্গলটা গাছগাছালিতে এতটাই ঘন যে সূর্যের আলোটুকুও ঠিকভাবে পৌঁছয় না। অবশেষে নকশা অনুযায়ী জঙ্গলের মাঝে একটি জায়গায় রাস্তা শেষ হয়ে যায় এবং অন্য দিক থেকে রাস্তা এসে ঠিক একই জায়গায় মেলে। বলা যায় আমরা একটি গোল চত্বরে পৌঁছে যাই। আমাদের সেখানে ছোট্ট একটি লেক দেখতে পাই, কিন্তু লেকটা দেখার পরে আমার শরীরটা কেমন যেন করে ওঠে, কারণ ঠিক এইরকম দেখতে একটা লেক আমি গতকাল রাতে স্বপ্নে দেখেছিলাম। লেকের পানি থেকে কেমন যেন তীব্র দুর্গন্ধ বের হচ্ছিল আর লেকের প্রায় শুকিয়ে যাওয়া পানি ছিল কালো বর্ণের। আমার টিমের একজন, যার নাম ছিল অ্যান্ড্রু, সে লেকের ঠিক দক্ষিণ পাশে দুটো গাছের মাঝামাঝি একটি উঁচু জায়গায় আবিষ্কার করে যেটা কিনা নকশায় নির্দেশ করা ছিল। আর নকশায় এও বলা ছিল যে ওই উঁচু জায়গাতে দেবতার প্রাণশক্তি লুকায়িত আছে। আমার টিমের অ্যান্ড্রু ছিল ক্যাথলিক আর বাকি দুজন ছিল নাস্তিক। তারা ডিসিশন নেয় যে তারা ওই উঁচু জায়গাটিতে খুঁড়ে দেখবে কি আছে, কিন্তু আমার কেন যেন খুব বেশি একটা ভালো লাগছিল না। বারবার গতরাতের স্বপ্নের কথা মনে পড়ছিল। খোঁড়াখুড়ি করার যন্ত্রপাতি না থাকায় সেদিন আমরা ফিরে চলে আসি। সেদিন রাতে বাসায় এসে নিজের রান্না ও ডিনার শেষে অনেক লেট হয়ে যায় আমাদের বিছানায় পিঠ লাগাতেই ঘুম চলে আসে। কখন যে ঘুমিয়ে যায় নিজেই টের পাইনি। সেদিন রাতেও আমি সেই আগের রাতের স্বপ্ন সেম স্বপ্নটা দেখতে পাই এবং আরো দেখতে পাই যে কে জানো একজন আমাকে বলছে সেই জঙ্গলের মাঝে লেকের কাছে না যেতে, বারবার আমাকে হাত দিয়ে না যাবার জন্য নির্দেশ করছে কিংবা কোনো কিছু বারণ করছে। সকালে প্রচণ্ড মাথা ব্যথা নিয়ে ঘুম ভাঙে, কিন্তু কোনোভাবেই আমি স্বপ্নের ব্যাপারটা মেটাতে পারছিলাম না। প্রতিদিনের মতো আজকেও আবার ল্যাবে চলে যাই এবং আজকে একটু আগে কাজ শেষ করে আমরা ওই জঙ্গলে বেরিয়ে পড়ি। আমি আবার আমার গত দুই রাতের স্বপ্নের কথাটা কোনোভাবেই আমার টিমের কাউকে বলতে পারছিলাম না, কারণ তারা কেউ আমার কথা বিশ্বাস করবে না। আচ্ছা, কেন জানি আমার টিম মেম্বার অ্যান্ড্রু যেতে চাইছিল না, তবে সবার কথায় পরে সে যেতে রাজি হয়। আর আমি কেমন যেন ভয় পাচ্ছিলাম, আবার কৌতূহল হচ্ছিল, মনে হচ্ছিল যদি ভালো একটা কিছু পেয়ে যাই তাহলে আমার থিসিসের কাজে সহায়ক হবে। যাই হোক, আজকে সমস্ত যন্ত্রপাতি নিয়ে একজনের গাড়িতে চড়ে রওনা হলাম। গ্রামের শেষ অংশে যাবার পর গাড়ি নিয়ে যাওয়া যায় না, তাই গাড়ি রেখে হাঁটা শুরু করলাম। গ্রাম পেরিয়ে জঙ্গলে ঢোকার সময় এক বৃদ্ধের সাথে দেখা। বৃদ্ধ দেখতে কিছুটা কুঁজো হয়ে গেছে, কিন্তু তার সবগুলো চুল দাড়ি পাকেনি, আধা পাকা টাইপের। সে আমাদের তাদের ভাষায় জিজ্ঞাসা করল যে কোথা থেকে এসেছি। আমরা আমাদের উত্তর না দেওয়ার আগেই সে বলল, তোমরা যেখানে যাচ্ছ সেখানে যেও না, হয়তো আর ফিরতে পারবে না। কথাটি আমার মনে দাগ কাটল। আমার সাথে থাকা অ্যান্ড্রু কিছুটা চমকে গেল। বৃদ্ধ আরো বলল, পাঁচটি নাবালক শিশুকে জ্যান্ত পুঁতে বুডো থেকে আরো শক্তিশালী করে রাখা হয়েছে। বুডো রাখা ভালো, বুডো একটি প্রাচীন রোমান শয়তান দেবতার নাম। আমরা ওই বৃদ্ধকে কিছু বলার আগেই সে তার মতো চলে যায়। আমরা আমাদের মতো সেই নির্দিষ্ট লেকের পাশে গিয়ে আমাদের যন্ত্রপাতি নিয়ে দাঁড়ালাম। আজকে কেমন যেন লেকের পানি আরো বেশি দুর্গন্ধ আসছিল, আর সূর্যের আলো কম থাকায় কেমন যেন একটা অন্ধকারাচ্ছন্ন লাগছিল সবকিছু। খেয়াল করলাম চারপাশে খুব নিস্তব্ধ, এমনকি পাখির ডাকও শোনা যাচ্ছিল না, খুব স্তব্ধতা বিরাজ করছে ওই জায়গাটার চারপাশে। যাই হোক, আমরা আমাদের কাজ শুরু করে দিলাম। যেহেতু জায়গাটা জঙ্গলে, কারো ব্যক্তিগত প্রপার্টি নয়, তাই মাটি খোঁড়ার জন্য কোনো অনুমতি নেওয়ার প্রয়োজন হয়নি। মাটি খোঁড়ার আগে আবার আমরা আবারও সেই নকশার কপিটা বের করে জায়গাটি ঠিক করে নিয়েছি, নিশ্চিত হয়ে নিয়েছিলাম। তারপর আমরা চারজনই মাটি খোঁড়া শুরু করলাম। প্রায় ঘণ্টাখানেক মাটি খোঁড়ার পর সবাই ক্লান্ত হয়ে পড়ি। ছোট একটা বিরতি নিয়ে আবার কাজ শুরু করব বলে আমরা সিগারেট ধরাই। চারপাশের স্তব্ধতা আমাদের কেমন যেন শিহরণ দিচ্ছিল। এর আগেই এইরকম প্রত্নতাত্ত্বিক জিনিস নিয়ে কাজ করেছি, কিন্তু এবারেরটার মতো আগে কখনো এমন থ্রিল অনুভব করিনি। বারবার মনে হচ্ছিল মাটি খোঁড়ার কাজ আমাদের না, আর তাছাড়া প্রফেসর জানলে আমাদের জন্যই সমস্যা হয়ে দাঁড়াবে। যাই হোক, সিগারেট শেষ করে আমরা আবার কাজে ফিরলাম। তবে এবার যা দেখলাম তা আমি ছিল আমাদের জন্য অবিশ্বাস্য। মাটি খোঁড়ার আগে উঁচু জায়গাটি যেমন ছিল এখনও তেমনি আছে, একটা খোঁড়ার দাগও নেই। বিষয়টা আমাদের কাছে প্রচণ্ড অবাক লাগল। চারজন মিলে এক ঘণ্টা খোঁড়ার পর মাটিগুলো আবার সেই জায়গায় পাশে ফেলেছিলাম, কিন্তু সেই চিহ্নও নেই। সত্যি অবিশ্বাস্য। এই অবাক করা বিষয়টা কেউ বিশ্বাস করতে পারছিলাম না, তাই আমাদের নিজেদের মাঝে কথা কাটাকাটি শুরু হয়ে যায়। এদিকে সন্ধ্যা হওয়ার উপক্রম, আমরা সেদিন আর কাজ না করে সেখান থেকে ফিরতে শুরু করলাম। ফেরার পথে যন্ত্রপাতিগুলো যার যার কাঁধে তুলে নিলাম। গাড়ি পর্যন্ত আসতে প্রায় এক কিলোমিটার হাঁটতে হবে। আমি আবার সেই যন্ত্রপাতি কাঁধে নিয়েছিলাম, এখনও সেই যন্ত্রপাতি আমার কাঁধে নিয়ে আসছি, কিন্তু এবার কেন যেন আগের চেয়ে বেশি ভারী মনে হচ্ছিল। হাঁটার সময় আমার বারবার মনে হচ্ছিল কি যেন আমার ঠিক ঘাড়ের পেছনে নিঃশ্বাস ফেলছে, আর আমার ঘাড়ে প্রচণ্ড ওজন অনুভব করছিলাম। বারবার চমকে উঠছিলাম আমাদের পেছনে কারো হেঁটে আসার আওয়াজ শুনে। শুকনো পাতার ওপর পা ফেললে যেমন মর্মর আওয়াজ হয়, ঠিক সেই আওয়াজ আসছিল আমাদের পেছন থেকে। আমাদের পাশে ঝোপের মাঝ দিয়ে কি যেন দৌড়ে গেল এবং আওয়াজ হচ্ছিল। আমাদের বুঝতে বাকি রইল না যে আমরা কোনো খারাপ একটা জায়গায় চলে এসেছি। এসব থেকে পরিত্রাণ পাওয়ার জন্য আমরা খুব দ্রুত পা চালালাম, কিন্তু যেখানে 1 কিলোমিটার পথ হওয়ার কথা, 15-20 মিনিটে সেখানে 1 ঘন্টা হাঁটার পরে আমরা গাড়ির কাছে পৌঁছাতে পারলাম না। আমরা চারজনে প্রচণ্ড ঘামছিলাম। গাড়ি স্টার্ট দিয়ে আমাদের টিম মেম্বার প্যাট্রিক এক টানে গাড়ির স্পিড বাড়িয়ে দিল। তখন আমরা জঙ্গল পেরিয়ে গভীর গ্রামে, যেই দেশে মোট 13 লাখ মানুষ বাস করে, সেই দেশের একটি অজপাড়াকা গ্রামে কজনই বা বাস করতে পারে সেটা খুব সহজেই অনুমান করা যায়। আমাদের গাড়ি থেকে আমরা আশেপাশে কোনো বাড়ি দেখতে পাচ্ছিলাম না। অনেক দূরে উঁচু গির্জা ছাড়া আর কিছুই চোখে পড়ছিল না। কেমন যেন গাড়িটা খুব ভারী হয়ে গিয়েছিল, গাড়ির স্পিড কোনোভাবেই বাড়ছিল না। মনে হচ্ছিল একটা কিছু গাড়িটাকে পেছন থেকে টেনে ধরেছে। মোটামুটি বেশ কিছুক্ষণ পর আমরা শহরে প্রবেশ করি। সেদিন রাতে আমি এক মুহূর্তের জন্য ঘুমোতে পারিনি। বারবার সেই স্বপ্ন আর স্বপ্নের সাথে মিলে যাওয়া জায়গাটির কথা মনে পড়ছিল। পরদিন সকালে জানতে পারি আমাদের সাথে থাকা আর একজন টিম মেম্বার টেরেন্স গতরাতে সিঁড়ি থেকে পড়ে পা ভেঙেছে, আর অ্যান্ড্রু প্রচণ্ড জ্বর। প্যাট্রিকের সাথে কথা বলার পর জানতে পারলাম যে প্যাট্রিক নাকি সেদিন জঙ্গল থেকে ফেরার পথে এক অদ্ভুত রকমের জিনিস দেখে, যেটা কিনা সারা গায়ে ছোপ ছোপ দাগ, মুখটা কিছুটা ঘোড়ার মতো আর হামাগুড়ি দিয়ে সেই উঁচু জায়গা থেকে পেছন পেছন আসছিল। অ্যান্ড্রু সুস্থ হবার পর ওর কাছ থেকে জানতে পারি পারেন। আমাদের ইমেল অ্যাড্রেস হচ্ছে bhutfm@rfm.fm, উইচ ইজ bhutfm@rfm.fm। আপনার নাম, ঠিকানা এবং ফোন নাম্বার সহ আপনার জীবনে ঘটে যাওয়া বা আপনার জানা সেরা ঘটনা লিখে পাঠিয়ে দিন আমাদের কাছে। ঘটনার শুরুতে অবশ্যই উল্লেখ করুন যে ঘটনাটি আপনি স্টুডিওতে এসে শেয়ার করতে চান, নাকি আপনি চান আপনার ঘটনা আমরা পড়ে শোনা। যারা দেশের বাইরে আছেন তারা অডিও ক্লিপ পাঠাতে পারেন বা লিখেও পাঠাতে পারেন। আমাদের ইমেল অ্যাড্রেস জানলেন, আমাদের ফেসবুক পেজ জেনে নিন, www.facebook.com/radio.furti and www.facebook.com/bhutfm.rasel। আমার কাছে একটা খবর রয়েছে, সেটি হচ্ছে আমাদের চারপাশে আপনারা জানেন যে রকমারি খাবারের সমাহার, এর মধ্যে কোনটি সুস্বাস্থ্যকর, কোনটি শরীরের জন্য, কোনটি শরীরের জন্য সুস্বাস্থ্যকর আর কোনটি আবশ্যক, এটা বুঝে ওঠা বেশ কঠিন হয়ে পড়ে কিন্তু, তাই না? তাই পুষ্টি এবং স্বাস্থ্য সংক্রান্ত নির্দেশনা যদি আপনি পেতে চান একদম ফ্রিতে, তাহলে কল করুন 0800161271। আমি বাংলায় বলছি 0800161271 এই নাম্বারে, এবং কথা বলুন নিউট্রিশিয়ানের সাথে। এবং নেসলে বাংলাদেশ কল সেন্টারে প্রতি শনি থেকে বৃহস্পতিবার সকাল 10টা থেকে সন্ধ্যা 7টা পর্যন্ত। বা চমৎকার, তাহলে আপনি জেনে যাবেন যে কোন খাবারটি আপনার জন্য অবশ্যই মানে খেতেই হবে, আবশ্যক, আর কোন খাবারটি আপনার জন্য স্বাস্থ্যকর বা কোনটি আপনার স্বাস্থ্যের জন্য ভালো। বা চমৎকার, খুব সহজে আপনি এখান থেকে জেনে নিতে পারবেন। আশা করছি যে এটা আপনার জন্য ইনফরমেশন অনেক হেল্পফুল হবে। আমি এখন যেটা করবো, ছোট্ট একটা বিরতিতে যাব, খুবই ছোট বিরতি, সুতরাং কেউ কোথাও যাবেন না, ছোট্ট একটা বিরতিতে যাব এবং তারপর আবারও ফিরে আসবো বাবু ভাইকে নিয়ে। সেই পর্যন্ত আমাদের সঙ্গে থাকুন। স্টে টিউন্ড ফর ইওর ফুর্তি এফএম অ্যান্ড ইওর ফুর্তি।
পিরিয়ডের দিনগুলোতে পছন্দের বিষয়গুলো হয়ে ওঠে বিরক্তিকর, তাই তোমার স্বস্তির জন্য এক্সট্রা কেয়ার নিয়ে পাশে আছে ফ্রিডম স্যানিটারি ন্যাপকিন। তোমাকে রিয়েলি বোঝে, ভালো করে দেখ।
দেখার আগেই অ্যাড হয়ে গেছে, এই তো শুরু হয়ে গেল ইন্টারনেটিং। এনগেজমেন্ট থেকে হানিমুন, সেলফি থেকে ভিডিও শেয়ারিং এ যেই পরিমাণ এনার্জি দেবে তাতেই আরেকটা তাজমহল বানিয়ে ফেলা যাবে। এই সময় ইন্টারনেটটা বেশি লাগে, তাই আরো বেশি এনজয় করতে বাংলা লিঙ্কের বেশি বেশি ইন্টারনেট।
FM. The night comes alive. Bishash korana korata apnar bepar.
Yes, বিশ্বাস করা বা না করাটা আপনার ব্যাপার। ইউ আর লিসনিং টু রেডিও ফুড থিয়েটার এফএম, আমাদের সঙ্গে আছেন আহমেদ বাবু এই মুহূর্তে, এবং আমরা কোনো কথা না বাড়িয়ে সরাসরি চলে যাব তার কাছে, তার ঘটনা শোনার জন্য। আপনারা সবাই অধীর আগ্রহে বসে আছেন, আমি জানি, আমিও অধীর আগ্রহে বসে আছি। চলুন সরাসরি চলে যাই তার কাছে। জি ভাই, আসসালামু আলাইকুম।
ওয়া আলাইকুম সালাম রাসূল ভাই। আমি কাহিনীতে চলে যাব সরাসরি। এই কাহিনীটা আমাকে বলেছে হচ্ছে সুনীল, ওর দাদার আমলের কাহিনী। সম্ভবত এটা যখন নাকি আপনার দেশ বিভাগের আগে একদম ভারতবর্ষ ছিল সে সময়কার কাহিনী। তো এই কাহিনীটা হচ্ছে যে একটা জমিদার বাড়ি, এটা হচ্ছে ময়মনসিং এর এদিকে ছিল আর কি, ময়মনসিং এর দিকটাতে। তো তখন ভারতবর্ষ আর কি বড়। এবং যে কাহিনী বলেছে তার দাদা, সে সময় ওই তাদের জমিদারি প্রথাটা উঠে যাচ্ছে আর কি, তখন উঠে গেছে এবং সম্পত্তি ভাগ হয়েছে। তো এরকম সময় তার দাদা শহরে ছিল আর কি, কলকাতায় ছিল। তার দাদার ডাক পড়ে আর কি, যে বলে যে তোমার সম্পত্তির এটা ভাগাভাগি করে তুমি তোমার যা যা আসে সেগুলো নিয়ে যাও আর কি। তো ওর ফ্যামিলিতে দুঃসম্পর্কের কিছু আত্মীয় ছিল এবং ওর দাদা ছিল আর কি সেখানে, সেই ইসে আর কি। তো শুনলে দাদা যখন নাকি ময়মনসিং এ আসে, তার কলকাতার জব ছেড়ে, চাকরি ছেড়ে, তিনি চাকরি করতেন আর কি। তো সে সময়টা আর কি ওই জায়গাটা আর কি বেশ পাহাড়ি টাইপের ছিল, মানে খুব বেশি মানে একটু জঙ্গল ঘেরা, পাহাড় টাহাড় আছে এবং মানে বেশ বন্য পরিবেশ আর কি। এর মধ্যেই তার পূর্বপুরুষদের জমিদারি ছিল এবং তারা ছিলেন বেশ অত্যাচারী টাইপের আর কি, অত্যাচারী টাইপের। এবং পরবর্তীতে আর কি তারা মানে যারা যিনি লাস্ট চলে যান আর কি এবং তার হিসাবটা করে যান, তিনিও আর কি বেশ মানুষের রোষানলেই পড়েন আর কি, এরকম একটা অবস্থা ছিল। এবং অতীতে কিছু তাদের ফ্যামিলির কিছু মানুষকে মানুষ মেরে ফেলছে এরকম কিছু। যাই হোক, শুনলে দাদা যখন ওখানে যায় তখন যে দেখে যে পরিবেশটা মোটামুটি, তখন আর জমিদারি ব্যাপারটা নেই ওখানে, তবে তার যে উকিল তিনি এবং তাদের যে ম্যানেজার ছিলেন তিনি ওই বাড়িটাতে তাকে নিয়ে যান আর কি, নিয়ে যে ওখানে রাখেন, দেখান বাড়িটা, বিশাল বাড়ি, এবং তার অন্যান্য যে জিনিসগুলো বুঝে নেওয়ার সেগুলো তাকে বোঝাতে থাকেন। এবং তার এক দুঃসম্পর্কের এক ই হয় আর কি, মানে যেটাকে বলে জেঠি বা সামথিং ছিল আর কি, তিনি তার সাথে সব কমিউনিকেশন এন্ড সবকিছু মেনটেন করতেন, কারণ তারই নাকি আরো কিছু মানে মানে ওনার দাদার যে জেঠি আর কি, তারই নাকি আরো কিছু মানে প্রাপ্য ছিল কিছু অংশে কি হিসাব কিতাবে আর কি। যাই হোক, তো ওনার সাথে ওনার কথাবার্তা বলা লাগে এসব ব্যাপারে। তো উনি ওখানে যাওয়ার পরে বেশ কিছুদিন কেটে যাওয়ার পরে ওনার যে বন্ধু মানে ওনার ওর দাদার বন্ধু, শুনলে দাদার বন্ধু একটা চিঠি পায় ওর দাদার কাছ থেকে যে সে অসুস্থ আর কি। শুনলে দাদা যে সে অসুস্থ ছিল, বেশ অসুস্থ হয়ে গেছে হঠাৎ করে। অসুস্থতার লক্ষণটা হচ্ছে সে লিখছে তাকে চিঠিতে যে সে হঠাৎ করে জ্বালা পোড়া হয় তার, এবং তখন সে জ্বালা পোড়াটা এতটুকু হয়, শারীরিক জ্বালা পোড়া, সে কিছুই ই করতে পারে না, সে আপনার সব তার জ্ঞান হারিয়ে যায় আর কি, সে নিজের জ্ঞান থেকে বেরিয়ে যায়।
জি,
সে তার দাদার বন্ধুকে অনুরোধ করে তাকে ওখানে আসতে আর কি। তার দাদার যে ফ্রেন্ডটা থাকে সে খুব ক্লোজ একটা ফ্রেন্ড এবং তার সাথে অনেক কিছু শেয়ার করে, খুব ক্লোজ ফ্রেন্ড। তো সে তখন ওখান থেকে ইংল্যান্ডে যাওয়ার জন্য রেডি হচ্ছিল আর কি, বিদেশে যাবে পড়তে সেই সময়। তো সেই সময় অনেকে আইন বিষয়ে পড়াশোনা করতে যেত আর কি এরকম। তো যাই হোক, তো ওই বন্ধু যখন নাকি এই চিঠি পায়, চিঠি পেয়ে তখন চিন্তা ভাবনা করে করে সে চলে আসে এদিকে বিভিন্ন ভাবে আর কি। তার আসার বর্ণনা নাই দিলাম, আসার বর্ণনা দিছিল বাট সেটা আমি নাই দিলাম। তো বিভিন্ন ভাবে চলে আসে, আসার পরে সে যে তার বন্ধুর সাথে দেখে, বন্ধুকে দেখতে পায় যে সে একটা রুমে শুয়ে আছে, বেশ আগের থেকে বেশ শুকায় টুকায় গেছে, চোখের নিচে কালি পড়ছে। তো বলে কি রে তুই এখানে আসলি, তোর মানে আরো সম্পদ পাবি এটা সেটা কিছু ভালো কিছুর জন্য আসছিস, তোর এই অবস্থা কেন, তুই এখানে বিছানায় পড়ে গেলি। তো বলে যে ফ্রেন্ড আসলে জিনিসটা হচ্ছে অন্যরকম, আমি এখানে আসার পর থেকে যে জিনিসটা আমি দেখি, প্রথম দিকে আমি যেটা দেখতাম সেটা হচ্ছে রাত্রেবেলা আমাকে একটু ডাকত রুমের বাইরে, মানে রাত হয়ে গেলে যখন সবাই ঘুমা যেত, ঘরবাড়ি অন্ধকার, তখন মনে হতো কেউ আমাকে ডাকতেছে নাম ধরে। নাম ধরে যখন ডাকত তা আমি আস্তে আস্তে প্রথম মানে সে তার কাহিনী বলতেছে যে প্রথম যখন আমাকে নাম ধরে কেউ ডাকে তখন আমি মনে করছি যে বাড়িতে আর কেউ আছে যে নাকি বয়সে বড় এবং নারী কণ্ঠ আর কি, তো আমার জেঠি বা জেঠির কোন পরিচিত কেউ, কিন্তু ডাকটা এমন ভাবে দেবে কেন, ডাকটা একটু বিকৃত টাইপের, লাইক মানে মানুষ স্বাভাবিক গলায় ডাকলে যেরকম সেরকম না, সেরকম করে দরজায় একটা নক হতো এবং তাকে ডাক দিত। তো সে প্রথম দিনই ওখানে উঠে বলে যে কি ব্যাপার, কে, কোনো রেসপন্স পায় না। গেট খুলে বাইরে যায়, করিডোর দিয়ে নেমে যায়, নেমে যায় তাদের যে সিঁড়ি থাকে সিঁড়ি দিয়ে হেঁটে নামে নিচে। নামার পর নিস্তলাতেও দেখে কোনো শব্দ নেই, হুটহাট, মানে চারিদিক কেমন মানে আপনার শুনশান নিরাপত্তা, এবং মানে পুরো বাড়িটা মনে হচ্ছে খা খা করছে, কেউ নাই। তো প্রথম দিন এরকম সে দেখে উঠে আসে। এরপরে সে শব্দ শুনতে পায় তার জানলার নিচে, মনে হচ্ছে মানুষজন কথা বলছে। তো সে আপনার জানালার পর্দা সরায় নিচে উঁকি দেয়, উঁকি দিয়ে দেখে যে কিছু মানুষ মনে হচ্ছে যে আপনার ওখানে জটলা করছে। তো সে এটা দেখে, বাট কিউরিয়াসিটি মানে খুব একটা ফিল করে না, চিন্তা করে যে এখানে এখন কি করব, নিচে কে আলোচনা করতেছে কি করতেছে, আমি তো এখানে ইউজড না। তো যেটার থেকে সে প্রথম অসুস্থ হয় সেটা হচ্ছে, সে একদিন শুনতে পায় তার জেঠি, যে তার যে জেঠি তাকে ডাকছে বাইরে এসে, এবং দুইবার তিনবার করে ডাকছে, এবং ডাকার পরে সে ওই ডাকে সাড়া দেয়, সাড়া দিয়ে আপনার রাস্তায় করে গেটের বাইরে আসে। এসে দেখে জেঠি ঠিক ওই গেটে না, বেশ দূরে দাঁড়িয়ে আছে, ওনার হাতে একটা লণ্ঠনের মতো উনি দাঁড়িয়ে আছে, ওনাকে আস্তে আস্তে ডাকে হাত দিয়ে, মানে কোনো কিছু দেখাবে এরকম কিছু। তো উনি পিছে পিছে যায়, যে সিঁড়ি দিয়ে নামে, সিঁড়ি দিয়ে নামার পর ওনাকে হেঁটে ওখানকার একটা দরজা আছে, সেই দরজাটা খুলে ভিতরে ডাকে। তো উনি দরজা খুলে ভিতরে যায়, দেখে সিঁড়ি নেমে গেছে, নিচের দিকে সিঁড়ি নেমে গেছে, এবং বেশ একটা মানে ইসের মতো করিডোর টাইপের সিঁড়ি, এবং ওই নিচে যে জেঠি দাঁড়িয়ে আছে লণ্ঠন নিয়ে, সেটার আলো মানে কেঁপে কেঁপে আসছে উপরে, বেশ মানে একটা হরিবল একটা জিনিস। তো উনি তারপরও কিছু চিন্তা করে উনি পেছনে পেছনে যায়। তো যাওয়ার পরে দেখে যে একটা দরজা, ওই দরজার সামনে তিনি যখন দাঁড়ায়, জেঠিও দাঁড়ায় আছে, এবং দেখে যে ওখানে যে একটা শব্দ আসছে লাইক ভেতর থেকে, লাইক হুম হুম, মানে বেশ একটা মানে বেশ গম্ভীর একটা গর্জনের মতো আসছে, লাইক কোন প্রাণী যদি গজরাতে থাকে এরকম একটা, এরকম একটা শব্দ আসছে। তো উনি বেশ ভয় পেয়ে যায়, কারণ ওই বদ্ধ জায়গা থেকে যে গর্জনটা আসে ওনার কাছে বেশ ভয় লাগে। এবং এই পর্যায়ে দেখে ফট করে ওই আলো লণ্ঠন যে থাকে জেঠির হাতে, সেটা নিভে গেছে।
আচ্ছা,
তো উনি ডাকতে থাকে জেঠিমা জেঠিমা, এরকম করে ডাকে, দেখে কোনো সাড়া নেই, এবং ওই গর্জন গর্জন যেটা হচ্ছে গর্জনটা আরো লাউডার হচ্ছে ওই জায়গায়।
আচ্ছা,
উনি ব্যাক করে আসতে যায়, ব্যাক করে আসতে যায় দেখে দরজা লাগানো, মানে যেই সিঁড়ির গোড়ায় যে দরজাটা সেটা লাগানো। তো উনি অনেক দরজা নক করে, নক করে চিৎকার করে, মানে মানুষের নাম ধরে ডাকে, কেউ আসতেছে না। এবং এক পর্যায়ে গর্জনটা এমন ভাবে মানে ওনাকে এফেক্ট করে যে ওনার মনে হয় মাথার মধ্যে কিছু আসতেছে, এবং মনে হচ্ছে যে কোন একটা ভয়ঙ্কর প্রাণী ওই সিঁড়িতে উঠে আসবে। তো ওই অবস্থায় উনি জ্ঞান হারায় ফেলে, জ্ঞান হারায়। তো ওনার কতক্ষণ জ্ঞান হারানো ছিল উনি জানে না, বাট ওনার যখন জ্ঞান ফেরে তখন দেখে যে উনি ওনাকে ঘাটে শোয়ানো, মানুষজন আশেপাশে আছে, জিজ্ঞেস করে কি হয়েছে, তখন বলে যে আমি এরকম এরকম দেখছি। তো সবাই শুনে সবাই একজন আরেকজনের চেহারার দিকে তাকায়, মুখ চাওয়াচাই করে, কিন্তু কেউ কিছু বলে না, বলে আপনি দুঃস্বপ্ন দেখছেন কোন, আপনাকে আমরা এখানেই পাইছি ভিতর সিঁড়ির গোড়ায়, এবং আপনি প্রায় একদিন অচেতন ছিলেন। তো এরকম বলার পর যেটা হয় যে সে শুয়ে থাকে নর্মালি, বসে থাকে, শরীরটা খারাপ। তো হঠাৎ হঠাৎ তার যেটা হয় যে গা জ্বালাপোড়া করে, গা জ্বালাপোড়া করতে করতে প্রচন্ড মনে গায়ে কেউ আগুন ধরায় দিচ্ছে, এবং এই যন্ত্রণা সহ্য না করতে পেরে উনি বেহুশ হয়ে যায়। তখন উনি দেখে যে এখানে তো ওনার কেউ নাই, উনি যে ফেরত চলে যাবে সেটাও উনি ওনার জেঠিমাকে জানান যে আমি চলে যেতে চাচ্ছি কলকাতায়, আমি পরে এগুলো আমার শরীরে, কিন্তু ওনার যে শরীরের অবস্থা যাওয়ার মতো না। এই কারণেই উনি ওনার বন্ধুকে চিঠি লিখছে। তো ওনার বন্ধু আসে, বন্ধু ওনার কথাগুলো শুনে শুনে বলে চল আমি দেখি তোর কি অবস্থা, আমরা পারলে তোকে নিয়েই যাই এখান থেকে, কি ঘটনা। তো বন্ধু যেটা করে ওনাকে রেখে ওনার মানে ওর দাদার ফ্রেন্ড যে, সে একটু মানে ওই জায়গায় ঘোরাফেরা করার চেষ্টা করে, করে মানে কি ঘটনা এরকম কেন, ও যেখানে দরজার কথা বলছিল ওখানে যে উনি একটা দরজা দেখে নেমে যে, কিন্তু দরজাটা তালা মারা, দরজাটা তালা লাগানো। ওনার জেঠিকে উনি জিজ্ঞেস করে যে এরকম কিছু হয়েছিল আপনি কি রেখে, বলে না কিভাবে এটা কি সম্ভব, আমি ওকে কেন নিয়ে যাব। তখন বলে যে এটার নিচে কি আছে দরজা, বলে এটার নিচে কি আছে এটা আমিও জানি না, এটা হচ্ছে ওর মানে তারও দাদাদের সময়কার জিনিস, এখানে টর্চার সেলও আছে নিচে, যেখানে বিভিন্ন টর্চার সেল হতো ইয়ে তো, তারপর ওখানকার আপনার ওই ওদের যে নাচের নৃত্যশালা বল রুম যেটা ওইটাও আছে ওখানে, বলে এই দরজা দিয়ে অনেক জায়গায় যেতে হয়। তো ওনার বন্ধুর খুব কিউরিয়াসিটি জাগে ব্যাপারটা নিয়ে, উনি বলে জেঠিমা আমাকে কি আপনি চাবি ম্যানেজ করে দিতে পারবেন, বলে কেন এই গেটের চাবি এখানে নাই, আপনি ম্যানেজারের সাথে কথা বলেন, উনি যদি আপনাকে কোনোভাবে ব্যবস্থা করে দিতে পারে। তো উনি যান ম্যানেজারের সাথে, অনেক রিকোয়েস্ট করেন, বলেন যে আমাকে চাবি দেন, আমি দেখতে চাই কি ঘটনা, ওর কি হলো আর ও কেন এরকম অসুস্থ হচ্ছে। তো এটারও কোনো মানে আসলে ম্যানেজার কিছু বলে না। তো ওনাকে যেটা করে, একদিন এরকম উনি বসে আছে এক জায়গায়, ওই বসে ছোট্ট একটা দোকান ওখানে, সেখানে ওই ওই সময়কার সময় গরুর দুধের চা তৈরি হতো আর কি। তো উনি ওখানে বসে বসে বাইরে গ্রামের একটা ইসে গুড়ের চা খাচ্ছে আর কি। তো এই সময় ওই বাসার একজন ভৃত্য,
যে
খুব বয়স্ক, সে এসে বলে যে বাবু আপনার সাথে একটু কথা বলতে চাই। তো উনি বলে যে কি ব্যাপার, কি নিয়ে কথা বলবো? বলে যে আমি ওই যে ওই বাবুর সুনীল বাবু, ওই যে বাবু যে আছে ওনার যে অসুস্থতা, উনি যে অসুস্থ কেন আপনাকে আমি বলতে চাই কি হয়েছে। তো বলতেছে কি ব্যাপার? বলে যে ব্যাপার হচ্ছে যে ওনাদের এই বাড়ির সম্পত্তি নিয়ে অনেক ব্যাপার আছে, ওনার জ্যাঠার ছেলেরাও অনেক আগ্রহ, ওনারা খুব অত্যাচারী ছিলেন।
আচ্ছা,
তো সম্ভবত ওনার জেঠিমা অনেক ই জানে, মানে জাদুটোনা জানে, ওনার জাদুটোনা করছে। আর ওই যে আপনি যে রুমে ঢুকতে চান, যেখানে ঢুকতে মানে উনি যে ভয় পাইছে বলতেছে, ওখানে কিন্তু উনি আসলেও ঢুকছে, কারণ ওইখানে কিন্তু ঢুকে ওনার জেঠিমা মাঝে মাঝে আপনাকে মিথ্যা বলছে যে ওখানে ঢুকে না। বলে আপনি আমাকে কেন বলে দিচ্ছেন এগুলা? বলে আমি ওনার ভালো চাই, উনি তো এগুলোর সাথে জড়িত না, উনি কিছুই জানে না, উনি আসছে ওনার হিসা নিয়ে যেতে এখান থেকে, আর তো কিছু না। কিন্তু এখানে এরকম হয়, ওইখানে একসময় ওই ওখানে অত্যাচার করতে, ওখানে বাঘ পালত উনি, একদম অন্ধকার কুঠুরির মধ্যে বাঘ রাখত উনি, এবং ওই বাঘের মুখে ওনার যাদের যাকে মানে মৃত্যুদণ্ড দেওয়া যাওয়া করতো ঠেলে দিত, বাঘের মুখে ঠেলে দিত উনি।
আচ্ছা,
এছাড়াও অনেক টর্চার সেল ছিল, নর্তকীদেরকেও ঠেলে দিত, এরকম ব্যাপার। তো উনি বলে তাহলে আমার তো ওখানে ঢোকা দরকার। বলে ওইটা ম্যানেজারের রুমে চাবি আছে, আপনি চাইলে যে দেখতে পারেন ওখানে কি আছে। তো ওনার বন্ধু যেটা থাকে, উনি খুব মানে ই করে ম্যানেজারের যে রুম থেকে একদিন ওই কাজের লোকের সহায়তায় চাবিটা উনি ম্যানেজ করেন। ম্যানেজ করে এসে উনি ওই রুম খুলে ঢুকে ঢুকে নিচে যে দেখে, আসলেই ওই যে ওখানে যে নামছে মানুষ, পায়ের ছাপ, মানে ধুলার মধ্যে পায়ের ছাপ, যে মানে এবং বোঝা যাচ্ছে যে এখান থেকে মানুষ ওঠানামা করে, যে এরকম একটা ব্যবস্থা আছে। তো উনি ওই চাবিটা নিয়ে তো আর ওখানে রেখে দিতে পারবে না, উনি ঢুকে ঢুকে যে ওই রুমগুলো দেখে,
যে
রুমগুলো দেখে আসার পরে উনি চুপচাপ চাবি রেখে বল চিন্তা করে যে ওনার বন্ধুকে নিয়ে উনি চলে যাবেন ওখান থেকে। তো যেটা হয় রাত্রেবেলা ওই ওই দিন রাতে আর কি, উনি ঘুমাচ্ছেন, উনিও এরকম শব্দ পান যে ওনার গেটকে নক করতেছেন, ওনার গেটকে নক করতেছেন।
জি,
তো উনি ওই নক শুনে উনি উঠেন, উঠে উঠে আস্তে 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 করে ফলো করে আসেন। কিন্তু উনি যেটা দেখেন যে ওনার রুম নক করছে, কে রক করছে আসলে কোন ই না আর কি, মানে ওই চাচি বা কেউ করেননি, ওই রুম নক করছে কাজের লোকটা, এবং ওনাকে আস্তে আস্তে ফিসফিস করে বলেন যে ওই যে দেখেন। তো উনি দেখে যে ওই যে লণ্ঠন হাতে ওই যে জেঠি থাকে, উনি হেঁটে হেঁটে ওই রুম দিয়ে যাচ্ছেন দরজা দিয়ে। তো উনি ওটার সাথে ফলো করে করে ঢুকেন ভিতরে আস্তে আস্তে, ওই জেঠি যায় উনি আস্তে 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 করে পাটি পিটি ওখানে যান। যাওয়ার পরে দেখেন দূর থেকে একটা ঘরের ভেতর থেকে খুব আলো মানে বাড়ছে নিমছে এরকম কিছু আর কি। তো উনি যে আস্তে করে উঁকি দেন ওখানে, উঁকি দেওয়ার পর দেখে যে ওখানে একটা অগ্নিকুণ্ডর মতো জ্বালানো ছোট্ট একটা অগ্নিকুণ্ড, সেখানে ওই জেঠি কি দিচ্ছে এবং উনি মন্ত্র পড়তেছে, এবং ওই পাশে মানে ঠিক আগুনের ওই পাশটাতে কিছু ছায়ামূর্তির মতো আছে, তাদেরকে দেখা যায় না, বোঝা যায় না, বাট বোঝা যায় কিছু ছায়ামূর্তির মতো দাঁড়ানো এখানে। তো উনি জিনিসটা দেখে মানে জিনিসটার এতটা ভয়াবহ ছিল জিনিসটা, যে জেঠির যে রূপটা ছিল সেখানে সেটাও বেশ ভয়াবহ, চুল টুল খোলা, এবং উনি বেশ ভয় পেয়ে যান ওটা দেখে। উনি ভয় পেয়ে উনি আস্তে ধীরে উনি ওখান থেকে চলে আসেন, উঠে আসেন, ওখানে আর থাকেন না, এবং এসে দেখেন বন্ধুর কাছে, দেখে বন্ধুর সারা শরীর হিম হয়ে গেছে মানে ঠান্ডা। তো উনি বন্ধুকে তাড়াতাড়ি উনি ওনার সাথে যে ওই লেপ টেপ চাদর ছিল তা দিয়ে ঢেকে ঢেকে দেন, দেখে উনি ওই রাতে ওখানে বন্ধুর সাথে ঘুমায় যান। এখন পরদিন উনি যে দেখেন সবকিছু ঠিকঠাক, উনি ব্যবস্থা করেন ওনার বন্ধুকে নিয়ে যাবেন ওখান থেকে। তো সবকিছু মোটামুটি রেডি হয়, শেষ মুহূর্তে এসে যে ম্যানেজার যে নিয়ে যাবে বলে যে আজকে তো আপনাদের বেরোতে পারতেছেন না, আপনাদের কালকে যেতে হবে, আজকে যাওয়া সম্ভব না বাসা থেকে। তো উনি একটু হতাশ হন, যে উনি মনে করছিল যেটা থেকে আমি পালিয়ে গেলেই মনে হয় ভালো, আর যদি বন্ধুকে নিয়ে যেতে পারি এখান থেকে ভালো। তো রাতের বেলা উনি ঘুমিয়ে আছেন, ওই দিন রাতে বন্ধুর রুমে ঘুমান নাই, নিজের রুমে ঘুমাইছে। তো উনি দেখতেছে যে ওনার বিছানার চারপাশ দিয়ে কিছু এরকম ছায়ামূর্তি ঘুরতেছে, বেশ লম্বা লম্বা ছায়ামূর্তি ঘুরতেছে, আর ওনার ঠিক মাথার কাছে ওই জেঠি কিন্তু অন্ধকারের মধ্যে, উনি বুঝতেছে একে, বলতেছে যে তুই ওকে নিয়ে যেতে আসছিস, ওকে তো যেতে দিব না, আর তুই যদি নিজের প্রাণ নিয়ে যেতে যাস তুই চলে যা এখান থেকে। তো এটা ওনাকে বলে, বলার পর উনি মানে ঘুমের মতো তন্দ্রার মতো ছিল, উঠে উঠে দেখে যে কেউ নাই রুমের ভিতরে। বাট উনি মেসেজটা পেয়ে উনি খুব ভয় পায়। তো উনি ঈশের সাথে কথা বলে পরদিন সকালে উঠে ওই যে বৃত্তটা ছিল তার সাথে খুঁজে তাকে খুঁজে খুঁজে বের করে তাকে কথা বলে যে তুমি আমাকে কি কোনো ব্যবস্থা করে দিতে পারবা এখান থেকে চলে যাওয়ার জন্য। সে বলে আমি আপনাদের চলে যেতে দিতে পারবো, কিন্তু একটা ব্যবস্থা করতে পারবো, কিন্তু আমাকে কিন্তু এটার জন্য ক্ষতি হবে। তো বলে যে আপনার ক্ষতি হবে কিন্তু আমাদেরকে বের করে দেন, আমরা তো এখানে সমস্যা করব। এটা বলার পরে ওই লোক ওনাদেরকে মানে ওই ওই একটা পথ বলে যে এদিক থেকে এরকম সকালবেলা বের হয়ে দিকে চলে যাবেন, এদিক থেকে চলে গেলে মানে আপনারা মোটামুটি সমস্যার থেকে বের হয়ে যাবেন। কিন্তু এই পথটা সোজাসুজি এদিক দিয়ে যায়নি, এটা গ্রামের ভেতর দিয়ে ঘুরে ঘুরে গেছে। তো উনি ওদিক থেকে বের হন সকালবেলা, ওরকম কথা বন্ধু কাউকে চোখে মানে কাউকে যখন কেউ দেখে না এরকম সময় বের হয়ে যায় বন্ধুকে নিয়ে। তো যেতে 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 রাস্তার মধ্যে তখন একটা সময় বিকালের মতো হয়ে যায় আর কি, বিকালের মতো হয়ে যায়। তো তখন উনি আবার ভয় পায় যে যদি কোনো ক্ষতি হয় বা কিছু, এর মধ্যে ওনার বন্ধু অনেকবার বলছে তার গা জ্বালা পড়া করতেছে, অনেক কিছু এরকম হচ্ছে। তো উনি ঘুরতে 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 উনি মানে দিশা পায় না কি করবে, আশেপাশে কোথাও যাওয়ার মতো জায়গা নেই। তো ওখানে কাছে দেখে যে ওখানে যে একটা গ্রামের মধ্যে ছোট্ট একটা টিনের ঘরের মতো একটা মসজিদের মতো করে রাখছে। তো ওইখানে দেখে যে খুঁজে দেখে তাকায় দেখে যে ওইখানে একজন মৌলানা সাহেব আছেন। তো উনি যে তাকে বলেন যে আমাদেরকে একটু হেল্প করেন, আমরা আপনার ধর্মের না, আমরা আপনার ধর্মের না, কিন্তু আমাকে একটু হেল্প করেন। কি বলে যে এরকম আমার বন্ধু এরকম কি সমস্যায় পড়ছে, সে মানে উনি বলেন না কোন জমিদার বাড়ি নাকি এটা বলেন না, বলে যে এরকম সমস্যায় পড়ছে তাকে এরকম মনে হয় কালো জাদু করা হয় এই সেই। তো মৌলানা সাহেব বলে অবশ্যই, বলে আপনি কি আমাকে সাহায্য করবেন? তো বলে যে হ্যাঁ অবশ্যই করবো, কেন করবো না, কারণ তাদের ওই সময় আরো ব্যাপারটা আরো কঠিন ছিল, মানে তাদের মানে ধর্মীয় ব্যাপারটা এতটাই ছিল মানে এক একজনের বিলিফটা কেউ কারো কাছে আর কি খুব ই যেতে চাইত না আরকি। তো মৌলানা সাহেব বলে অবশ্যই করবো, আপনি আপনার বন্ধুকে বসান। উনি নিয়ে এক জায়গায় বন্ধুকে বসায়, বসানোর পরে উনি তার বন্ধুকে একটা পানি নিয়ে আসেন, একটা এরকম মটকির মধ্যে পানি নিয়ে আসেন, বলে যে এটা হচ্ছে বরই পাতার পানি, বরই পাতা ভিজানো, এটা হচ্ছে সবচেয়ে পবিত্র পানি হয়, বরই পাতা ভিজায় যে পানিটা হয় সেটা হচ্ছে পবিত্র পানি। তো বরই পাতার গুণ অনেক, এটা দিয়ে তাকে আপনি গোসল করান, আপনার বন্ধুকে গোসল করান। তো এটা দিয়ে ওইদিকে উনি কিন্তু পুরো নেদায় গেছে বন্ধুরা, ওই যে ঈশার দাদা, তো ওনাকে ওইটাতে গোসল করায়। গোসল করানোর পরে মৌলানা সাহেব ওনাকে ঝাড়া শুরু করে, ঝাড়া শুরু করে এবং ওই প্রত্যেকটা ঝাড়ার সময় উনি চিৎকার চেঁচামেচি করতে থাকেন, চিৎকার চেঁচামেচি করতে থাকেন। তো এক সময় তার মুখ দিয়ে কথা বের হয় যে তার উপরে একটা জিন চালান করে দিয়েছিল প্রবেশ করে, এবং ওই জিন তাকে আস্তে আস্তে মেরে ফেলার ইসেছিল। তো মৌলানা সাহেব অনেক কামেল ছিলেন, উনি ই করে জিনকে সরায় দেন, সরায় দেন, এবং তার শর্তেই থাকে, বলে যে তুমি একজন মানুষ, সে যেটাই হোক সে মানুষ, তুমি তাকে ক্ষতি করতে পারবে না। হ্যাঁ, সে বিশ্বাসী মানুষ, সে সৃষ্টিকর থেকে বিশ্বাস করে, অনেক কিছু বলে তারপর থেকে সরা দেয় এবং তাকে বলেন, যখন জিনিসটা শেষ হয় ওনার প্রসিজার শেষ হয়ে যায়, তখন বন্ধুকে বলেন যে আপনি জানেন আপনি কতটুকু বিশ্বাস করবেন, আমি আপনাকে তো আপনার অন্য ধর্মের মানুষ, আপনাকে আমি বলতে পারি না যে দোয়া পড়েন বা এটা সেটা, বাট আপনাকে আমি পানি দিতে পারি, পানিটা আপনার বন্ধুকে খাওয়াবেন, আর অবশ্যই অবশ্যই আপনি সত্যির পথে থাকবেন, আপনার বন্ধু বিশ্বাসী, এটা আমি জানি, বুঝতে পারছি তাকে দেখি, সৃষ্টিকর্তাকে সে বিশ্বাস করে, এবং এই জিনিসটা সে আলোচনা করুক, আরো চিন্তা ভাবনা করুক, সে যাতে এইদিকেই ফোকাস থাকে সবসময়, পানিটা খেতে বলবেন, এইভাবেই করবেন। তো খাওয়াই দিয়ে অনেক কষ্টে মৌলানা সাহেব ওনাদেরকে বলে দেয় কিভাবে নদী পার হয়ে যেতে হবে, ওখান থেকে কিভাবে কিভাবে চলে যেতে হবে। তো ট্রাই করে অনেক কষ্টে শেষে সে তাকে কলকাতায় নিয়ে আসে। তো কলকাতায় নিয়ে আসার পরে ওনার ইয়ে কিন্তু অনেক কমে যায়, ওনাকে পানি দিয়েছে, ওই ধরনের প্রবলেমগুলো ওনার মধ্যে আর হয় না, এবং পরবর্তীতে উনি মানে অনেক অনেক আরো স্টাডি করার পরে উনি মানে ধর্মের প্রতি সম্পূর্ণ বিশ্বাস নিয়ে আসেন, বিশ্বাসী একজন ধার্মিক হয়ে যান, এবং উনি কিন্তু ওনাদের ওই সম্পত্তির অংশগুলো আস্তে ধীরে পরবর্তীতে পান। কিন্তু এখানে দেখা গেছে ওনার যে জেঠি ছিলেন তিনি অনেক কিছুই ওনার আত্মসাত করে ফেলছিলেন সম্পত্তির থেকে।
থ্যাংক ইউ সো মাচ বাবু ভাই আপনার ঘটনার জন্য, আমরা আবার আপনার কাছে ফিরে আসবো। আমরা এখন যেটা করবো সেটা হচ্ছে ঝটপট করে একটা বিরতি নিয়ে নিব এবং তারপরে আবারও ফিরে আসবো হাফেজ মাইনুদ্দিন ভাইয়ের কাছে। সেই পর্যন্ত আমাদের সঙ্গে থাকুন, ছোট্ট বিরতি, কোথাও যাবেন না, স্টেডিং রেডিও ফুর্তি, রেড এফএম এন্ড ডু ফুর্তি।
পিরিয়ডের দিনগুলোতে পছন্দের বিষয়গুলো হয়ে ওঠে বিরক্তিকর, তাই তোমার স্বস্তির জন্য এক্সট্রা কেয়ার নিয়ে পাশে আছে ফ্রিডম স্যানিটারিয়াম অ্যাপটি, তোমাকে রিয়েলি বোঝে।
ওরা নিজেরাই একটু কথা,
এই তো শুরু হয়ে গেল, কত কথা যে হবে।
আংটি পরানো টু বিয়ে পরানো,
জীবনে যত কথা বলে নাই
আর মাত্র 4 দিন,
এখন তার চেয়ে বেশি কথা বলবে, এই সময়ে কথাটা বেশি হবে,
পাগল যেন হয়।
তাই কথায় কথায় আরো বেশি এনজয় করতেই বাংলা লিঙ্কের বেশি বেশি মিনিট।
ভাইয়া তো আপনি কবে থেকে রেডিও ফুর্তি শুনছেন?
আগে আমি দিন রাত 24 ঘন্টা শুনতাম, পরে বিয়া কইরা বউয়ের জ্বালায় রেডিও ফুর্তি না শুনতে ভাইয়া 3 মাস পাগল আছিলাম।
ওয়েলকাম ব্যাক, বিশ্বাস করা বা না করাটা আপনার পর। ইউ আর লিসনিং টু রেডিও ফুর্তি রেড এফএম, আমি রাসেল আছি সাথে। ছোট্ট একটা ঘর আপনাকে খবর দিয়ে দেবো, সেটা হচ্ছে সারাদিনের ব্যস্ততার পরে যখন একদম ক্লান্ত তখন এক কাপ নেসক্যাফে কফির মগ শরীরকে করে তোলে একদম চাঙ্গা। এবং এখনো আপনি কিন্তু যে ঘটনা যে শুনছেন এখনো যদি চাঙ্গা হয়ে যেতে চান তাহলে কিন্তু আপনি এক কাপ কফি খেয়ে ফেলতেই পারেন, নিতে পারেন কফি, এবং তারপরে দেখবেন আপনার অনেক চনমনে লাগছে। এবং এর সাথে ঝটপট করে আপনি 2 মিনিটেই, এই সময় রাত জাগলে একটু ক্ষুধা লাগে, মানে আপনি ম্যাগি নুডলস রান্না করে ফেলতে পারেন এবং আপনার আপনাকে এটা এনে দেবে অফুরন্ত খুশি। দিনের যে কোনো সময় করতে পারেন, কিন্তু আমার মনে হচ্ছে এখন একটা দারুণ সময় কফি এবং যদি আপনি নুডলস খান ম্যাগি। মজার মজার নেসলে প্রোডাক্টের জন্য রেসিপি সাজেশন বা নেসলে প্রোডাক্ট সংক্রান্ত যে কোনো তথ্য পেতে একদম ফ্রিতে কল করতে পারেন 0800 161 271 নাম্বারে। এবং আমার মনে হয় যে আপনারা সেখান থেকে সবকিছুই জেনে নিতে পারেন চাইলে। তো যাই হোক, আমি এখন যেটা করব সেটা হচ্ছে যে আপনাদের পাঠানো যে সমস্ত মেসেজ আছে সেগুলো একটু পড়তে চাই, এবং আপনারা বেশ কিছু আমাদেরকে কমেন্টও করেছেন এখানে, সেগুলো দিক দেখি। যে গল্পের পাতা আমাদের লিখছেন, তিনি শুনছেন আমাদেরকে, আমার গল্পের শেষ পাতা। ওকে, রাজু কুমার মনির আমাদের সাথে আছেন, তার কাছে ভালোই লাগছে। সুজন সাহা আমাদের সাথে আছেন, আমাদের সাথে আছেন রেজাউল করিম আছেন, আমাদের সঙ্গে খান রাজীব, এবং প্রথমে মাফ করবেন না, আমরা আপনারা সবাই নিশ্চয়ই অলরেডি জানেন, তারপরে বলছি 27th December আমরা প্রথমে অফ করে দিচ্ছি, কিছু করার নেই আসলে। এবং আপনারা যত ঘটনা পাঠাবেন এর মধ্যে পাঠিয়ে ফেলেন। আমাদের সঙ্গে আছেন মাহবুব হাসান, এবং আমাদের সাথে আছেন তানজিম, এবং আমি সবসময় দেখছি ভূত ফেমের প্রতি আপনাদের ভালোবাসাটা অফুরন্ত। এবং যখন আমরা আরো বেশি চেয়েছি যে আমরা যখন মানে একদম শেষে দাঁড়িয়ে আছি তখন দেখছি আমাদেরও আমার খুব খারাপ আছে, এখন ভালোবাসাটা যেন আরো বহু গুণে বেড়ে গেছে। এবং যাই হোক, দেখি আমার মনে হয় যে এমডি সাব্বির হোসেন আমাদের সাথে আছেন, যে অনেকদিন পর ভূত ফেমে ফিরে আসলাম, থ্যাংক ইউ ভেরি মাচ। এমডি শিহাব খান আমাদের লিখেছেন, ভাই সেকেন্ড স্টোরিটা অনেক নাইস, থ্যাংক ইউ। টুকু শেখ আমাদের সঙ্গে আছেন, এবং আমাদের সঙ্গে আছেন এমডি মোজাম্মেল বারাসাত ওয়েস্ট বেঙ্গল থেকে শুনছেন। এমডি তানজিদ ইসলাম আমাদের সাথে আছেন, আল আমিন দৌলা আছেন আমাদের সঙ্গে রাজশাহী চারঘাট থেকে তিনি শুনছেন। স্বপ্নচারিণী নীলিমা আমাদের সাথে আছেন, আমাদের সাথে আছেন এমডি সাইফ, লিটন বিশ্বাস আমাদের সাথে আছেন, আমাদের সাথে আছেন ইয়ামিন ইসলাম শিববীর, আছেন নিক শুভ, আমাদের সাথে আছেন মার্জিয়া জাহান, রাকিব ভাই আমাদের সঙ্গে আছেন, আমাদের সঙ্গে আছেন কাউসার আহমেদ, কে এম, আমাদের সাথে আছেন রাজু আহমেদ, আমাদের সাথে আছেন পলাশ পরশ হোসেন, আছেন এমডি নাহিদ হোসেন, আমাদের সাথে আছেন দেখতে পাচ্ছি রাকিব ইসলাম রাজ, আছেন আমাদের সাথে মোহাম্মদ রানা, আছেন মিসবাউল হক সিয়াম, আছেন আমাদের সঙ্গে রিয়াজ লস্কর, আছেন আমাদের সাথে দেখতে পাচ্ছি এছাড়াও আরো অনেকে। থ্যাংক ইউ ভেরি মাচ যারা আমাদের সঙ্গে আছেন এবং পুরোটা সময় আমাদের সঙ্গে থাকতে চান। আমাদের যে রেডিও ফুর্তির পেজ সেখানেও আমি দেখতে পাচ্ছি অনেকে আমাদের সাথে আছেন এবং অনেকে আমাদেরকে শুনছেন এই মুহূর্তে। অ্যান্ড আপনারা সবাই যে আমাদের সঙ্গে আছেন এই জন্য আমরাও অনেক, আমাদেরও খুব ভালো লাগে যখন আপনাদের দেখতে পাই যে সবাই শুনছেন এবং কমেন্ট করছেন আমাদেরকে। এবং আমি কিছু কমেন্ট পড়তে চাই আসলে আপনাদের পাঠানো কমেন্টগুলোর মধ্যে থেকে। এবং রেডিও ফুর্তির পেজ যারা আছেন তারা আছেন আয়ান চৌধুরী নোয়াখালী থেকে শুনছেন, তিনি মেহেদি সিএসকে আমাদের সঙ্গে আছেন, আয়াজ রহমান আহমেদ ওয়ালিদ আমাদের সঙ্গে আছেন, আমাদের সঙ্গে আছেন রেজাউল করিম, আছেন আর এম শিহাব, রেজওয়ান রাও হা আমাদের সাথে আছেন, আমাদের সাথে আছেন দেখতে পাচ্ছি এছাড়াও আমাদের সাথে আছেন এমডি লাবিব নূর রৌনক, আছেন এমডি শাকিল, আছেন আমাদের সঙ্গে দেখতে পাচ্ছি এছাড়াও লিটন নাটোর থেকে, এছাড়াও আমাদের সাথে আছেন আরো অনেকেই, রাজু আছেন আমাদের সাথে, মেহেদী আহসান, অমিত আমাদের সঙ্গে আছেন, আমাদের সঙ্গে আছেন এমডি মিনহাজ, আমাদের সাথে আছেন রাজু রৌফ, আছেন ফারাবি বিন দেবী দাস, আছেন আমাদের সাথে নুসরাত তাবাসসুম ইভা, আছেন আমাদের সাথে মনিউর সাগর সহ আরো অনেকে। থ্যাংক ইউ ভেরি মাচ আমাদের সঙ্গে থাকার জন্য। আমি আরেকটা ছোট্ট খবর আপনাদের জানাতে চাই, সেটা হচ্ছে আমাদের চারপাশে রকমারি খাবারের সমাহার, এর মধ্যে কোনটি সুস্বাস্থ্যকর এবং কোনটি শরীরের জন্য আবশ্যক, কিন্তু এটা আপনি বুঝবেন কিভাবে? এটা মাঝে মাঝে বুঝে ওঠাটা কঠিন হয়ে যায়, তাই না? সেজন্য আপনার একটা সলিউশন দিয়ে দিই। পুষ্টি এবং স্বাস্থ্য সংক্রান্ত যে কোনো নির্দেশনা পেতে আপনি কল করতে পারেন, ফ্রিতে কল করতে পারেন 08000161271 নম্বরে, এবং কথা বলুন নিউট্রিশনিস্টের সাথে নেসলে বাংলাদেশ কল সেন্টারে প্রতি শনি থেকে বৃহস্পতিবার সকাল 10টা থেকে সন্ধ্যা 7টা পর্যন্ত। শুধুমাত্র শুক্রবারে অফ থাকে, কিন্তু সবদিনই আপনি এই নাম্বারটা অ্যাভেলেবল। সো আপনি ট্রাই করতে পারেন এবং আপনি কথা বলে দেখতে পারেন, এবং আপনি আপনার কোনো প্রশ্ন থাকলে জিজ্ঞেস করে ফেলতে পারেন। আমরা চলে যাব ঘটনায়। হাফেজ মাইনুদ্দিন ভাই আমাদের সঙ্গে আছেন এবং আমরা তার কাছ থেকে ঘটনা শুনে আবারও বাবু ভাইয়ের কাছে আসবো। সেই পর্যন্ত আমাদের সঙ্গে থাকুন। স্টে টিউনড রেডিও ফুর্তি এফএম এন্ড টু ফুর্তি। জি মাইনুদ্দিন ভাই,
আসসালামু আলাইকুম ভাইয়া।
জি ওয়ালাইকুম আসসালাম।
আমি আজকে যে ঘটনাটা শেয়ার করব সেটা ঢাকার নবাবগঞ্জ। এই ঘটনাটা একটি ভবনকে নিয়ে। ভবনটা খুব ভয়ভতরে, ভবনটি সাততলা আমাদের এখানে, এবং পুরো ভবনটি সিসি ক্যামেরা দ্বারা নিয়ন্ত্রিত। সেইখানে ভবনটির যেগুলো সমস্যা, বেশ 5-7 বছর ধরে এই ঘটনাটা চলতেছে এবং সমস্যাটা চলতেছে। সিকিউরিটি গার্ড নিয়ে, সেই সিকিউরিটি গার্ড জব নেয় কিন্তু 2-4 দিনের বেশি থাকতে পারে না, এবং যখন সে চলে যায় তখন বাড়িওয়ালাকেও কিছু বলে যায় না, এমনিতেই মানে কোনো কিছু না বলেই লুকিয়ে চলে যায়, পালিয়ে চলে যায়, কিচ্ছু বলে না। তো বেশ এরকম ভাবে অনেক দিন ধরে চলতেছিল যে সিকিউরিটি গার্ড রাখা হয় একের পর এক, কিন্তু কেউ আজও পর্যন্ত মাসখানেক কেউ ডিউটি করতে পারেনি, সপ্তাহখানিকও না, 2-4 দিন পরেই অসুস্থ, অসুস্থ পরেই লুকিয়ে চলে যাওয়া। এরপর একটা যে সমস্যাটা, গৃহকর্মীর যারা কাজের বুয়া, ওরাও ঠিক মতো এখানে থাকতে পারে না, এবং বাড়িওয়ালা ব্যতীত ওইখানে ভাড়াটিয়াদের যে গেস্ট আসে, মেহমানগুলো আসে, তারা একটা রাত থাকতে পারে, এরপরের দিন আর থাকতে পারে না, সেটাও তারাও খুব বিপদ মানে ভয় ভীত পায়। তো এই বাড়ির এরকম সমস্যা নিয়ে এবার যা ঘটছিল গত সপ্তাহে, তো দারোয়ান ওনার পরিচিত খুব নিকটবর্তী লোক, উনি এই জন্যই পরামর্শ দিয়ে রাখছে যে আপনাকে আমি রাখলাম, শুধু আমাকে বলতে হবে যে আপনি যদি চাকরি ছেড়ে চলে যান কেন যাবেন, এবং এই বাড়ির সমস্যাটা কোথায় আমাকে বলে দিতে হবে। যদি না করেন, যদি আপনার দ্বারা সম্ভব না হয়, তাহলে কিন্তু আমাকে বলে যেতে হবে যে আপনি কেন আমার বাসাতে চাকরি করবেন না। এই জন্য উনি উনার খুব কাছের একজন নিকটবর্তী আত্মীয়কে উনার একটি চাকরিতে নেয়। তো ঘটনা হচ্ছে গত সপ্তাহ শনিবার দিন উনি সকালে আসেন তার বাড়িতে চাকরিতে, রাত্রিবেলায় যে ঘটনা হয়, উনি বললেন যে আমি রাত 8টার দিকে 7 তলার উপরে যে ছাদ, সেই দরজাটা আমি তালা বন্ধ করে দেই, এবং রাত 12:15 নিচের তলার মেন দরজা যেটা, আমি ওটাও বন্ধ করে দেই, এবং আমি আমার ঘরের ভিতরে বসে খাওয়া দাওয়া শেষ করে রাত 1:30 বাজে আমি যখন আর কি ঘুমাতে যাবে, সেও দেখে যে মনিটরের মধ্যে হঠাৎ করে তার চোখ গেছে যে বাড়ি ছাদের উপর যে দরজাটা 8টার দিকে রাত তালা দেওয়া ছিল, সেটা নিজ নিজ থেকে খুলে যাচ্ছে, অটোমেটিক আপনা আপনি খুলতেছে। উনি তাকিয়ে রইল যে মনিটরটার দিকে, যে ছাদের গেটটা খুলতেছে কে, কিন্তু কোনো মানুষ সে দেখতেছে না, দরজাটা পুরো খুলে গেছে। উনি পরে ভাবলেন যে হয়তো মানুষ উঠে গেছিল, দরজা খুলে বন্ধ করা হয় নাই, তাহলে চাবি নিয়ে আমি যা বন্ধ করে দিয়ে আসে পড়ি। উনি হাতে চাবি নিলেন এবং উনি ওই দরজা বন্ধ করতে যাবেন ছাদের দরজাটা, উনি বললেন যে আমি যখন উপরে উঠতেছি দোতলার থেকে আমার শরীরটা কেমন সিমসিম লাগতেছিল, মানে খুব ঠান্ডা ঠান্ডা আর ভয় ভয় লাগতেছিল, ফুলে যাচ্ছিল। তারপর আমি ভাবলাম যে না, দরজাটা কেউ হয়তো মানুষই খুলছে, অন্য কোনো কিছু না। তো উনি বললো যে আমি হাঁটতে হাঁটতে 5 তলা পর্যন্ত গেছি, এরপরই 5 তলাতে একটা ঘটনা যেটা হয়, উনার বলে যে 3 তলা থেকে আমাকে ডাক দেওয়া হয়েছে, সুলতান নিচে নেমে আয়, উপরে যাস না। তখন উনি বললো যে আমি যে উকি দিয়ে দেখলাম যে আমাকে কে ডাকলো, বাড়িওয়ালার যিনি বাবা ছিলেন উনি তো মারা গেছেন, কিন্তু ঠিক উনার মতো এরকম তিনতলাতে আমি উঁকি দিয়ে দেখি বাড়িওয়ালার বাবা নিচে দাঁড়িয়ে মানে নিচ থেকে নামতেছে, তিনতলা থেকে নিচের দিকে নামতেছে, আর আমাকে বলতেছে সুলতান নিচে নেমে আয়, উপরে যাস নে। তা আমি তো অদ্ভুত হলাম যে বাড়িওয়ালার বাবা তো নেই, উনি নিচে কেন? কিন্তু আমি খুব তাড়াহুড়ো করে, উনি বলল যে আমি খুব তাড়াহুড়ো করে নিচে যাচ্ছি কিন্তু যাওয়ার সময় আর ওনাকে দেখিনি। পরবর্তীতে উনি বলল যে আমি আমার রুমে আসলাম, আমি আমার ঘরে এসে বসে দাঁড়ালাম, কিন্তু আমি দেখতেছি যে এরকম যখন আমার রুমে এসে বসলাম উপর থেকে তিন চারজন লোকের যে নিচে নামে আসতেছে খুব দ্রুতভাবে এই হাঁটার শব্দ আমি পাচ্ছি এবং হই হুল্লোড় কিছু কথাবার্তার চিল্লাচিল্লি আওয়াজ পাচ্ছি। তা আমি ভাবলাম যে উপর থেকে আবার এখন কে আসতেছে, তো উনি নাকি ওনার ঘরের রুমের দরজার সামনে দাঁড়ালো দেখার জন্য যে আসলে তো আমার কাছেই আসবে যেহেতু দরজা আমারই খুলতে হবে। উনি অপেক্ষায় দাঁড়িয়ে থাকলো যে কে আসতেছে এরকম হুড়ুমুড়ুই করে। উনি বলল যে ওই মুহূর্ত থেকে আমার পেছনে দাঁড়িয়ে সেই বাড়িওয়ালার বাবা আমাকে বলতেছে সুলতান আমার মা বেঁচে নেই, আমার মা মারা গেছে। উনি আর কি এই কথা শোনার সাথে সাথে বললেন যে আমি সেখানে কিছুক্ষণ মানে অল্প কিছুক্ষণের জন্য ঘণ্টাখানেকের জন্য আমি জ্ঞান হারিয়ে ফেলি, আমার জ্ঞান থাকে না। আবার আমি যখন উঠি তখন ফজরও এখনো হয়নি, চারটা সাড়ে চারটা বাজবে বলে আমি শুধু ওই কথাটা যে আমাকে যখন দেখলাম যে দাঁড়িয়ে সিঁড়ির থেকে নিচে কেউ আসতেছে কথা বলতে বলতে অনেকগুলো তিন চারজন, আমি ওইখানে দাঁড়ানো সে আমার পেছন থেকে তার ঠিক বাড়িওয়ালার বাবার মতোই দাঁড়িয়ে বলতেছে সুলতান আমার মা মারা গেছে। ওই কথা শোনার পরে আমি যখন আবার উঠলাম ঠিক চারটা সাড়ে চারটার দিকে উনি বলতেছে ওই একই রকমই সিঁড়ির থেকে নামার লোক শব্দ, কিন্তু নামে না, উনি বলতেছে নামে না কিন্তু শব্দ আমি দেখতেই আছি যে হ্যাঁ এরকম হাঁটার শব্দ। পরবর্তীতে উনি এরকম উপরে যেয়ে দেখবেন যে কি ঘটনাটা, বলছেন আমি উঠতে পারিনি, আমি অসুস্থ হয়ে পড়ি। পরবর্তীতে যখন উনি খুবই গুরুত্বপূর্ণ অসুস্থ মানে অবস্থা খুবই খারাপের দিকে ভয়, তখন আমিও সেখানে যাই, তো সেই বাড়িটা পুরো আমি দেখি খেয়াল করি। পর সেখানে একজন ভাড়াটিয়া ছিলেন পাঁচতলার ছয়তলার উপরে, ছয়তলার উপরে ভাড়াটিয়া যে ছিলেন খুব পুরাতন উনি, উনি আমার কাছে সেই কথাটা বা দারোয়ানের কথাটা এই বাড়ির কথাটা আমাকে শেয়ার করলো যে এই বাড়িতে ছয়তলার উপরে যে বাড়িওয়ালার বাবা মারা গেছে তার মা থাকত, বাড়িওয়ালার বাবা প্রথম মারা যায় কিন্তু ওনার মা ওনার ছেলের কাছে এরকম থাকত, কিন্তু ওনার কোনো সেবা কোনো কিছুই খ্যাতমত ছিল না, অবহেলিত ছিল তার। এবং সে যে সকালে ফজরের আগে উনি মারা যান তাদের কোনো খবর ছিল না, ঠিকঠাক যখন দুপুর বেলায় তাকে খাবার দেওয়ার জন্য যাওয়া হয় তখন দেখে যে উনি ইন্তেকাল করেন, ওই সবাই দুপুরের পরে আর কি খবরটা পায় উনি দুনিয়াতে নেই। তো ভাড়াটিয়া বলল যে উনার দাদুর মানে ছেলেটার যে মুরব্বিটার বর্দোয়া অভিশপ্ত পুরো বাড়িটা একেবারে ছড়ানো, যার কারণে কেউই থাকতে পারে না সঠিক মতে এবং খুব ভয়াবহ লাগে সবার কাছে, খুব ভয় বাড়িটা খুব ভার হয়ে থাকে। উনি বারবার বলতেছে বাড়িটা একটা অভিশপ্তের বাড়ি, কেননা একজন অভিভাবক হয়ে সে কখনো কারো সেবা পান নাই, ইন্তেকালের সময় উনি কাউকে কাছে পান নাই, যখন মারা গেছে খুব ভোরবেলায় দুপুরবেলা সবাই জানতে পারে উনি দুনিয়াতে নেই। এই ভাইয়া ছিল ঘটনা।
থ্যাংক ইউ সো মাচ আপনার ঘটনার জন্য, আপনাকে অনেক ধন্যবাদ। আমরা চলে যাবো এখন বাবু ভাইয়ের কাছে এবং বাবু ভাইয়ের কাছে আরেকটা ঘটনা শুনে আসবো, আশা করছি এই ঘটনাটা আপনাদের ভালো লাগবে, চলুন শুনে আসি।
রাসুল ভাই, এই কাহিনীটা হচ্ছে আপনার সাগরের কাহিনী, এটা হচ্ছে মোহাম্মদপুরের একটা জায়গার, দ্যাট ইজ অ্যাকচুয়ালি মোহাম্মদপুরের একটা জায়গার, আর স্পেসিফিকলি বলার কিছু নেই। আচ্ছা যাই হোক, ওদের বাসা সাগরদের বাসা যে জায়গা সেই বাসার মানে অপোজিটে যে রাস্তা, রাস্তার পাশে এক সময় ছিল নদী, এখন সেখানে শহর হয়ে গেছে মানে বিল্ডিং টিল্ডিং অনেক কিছু অবস্থা। তো ওই রাস্তার মোড়টা সম্পর্কে সবার কাছেই অশুন্ত, ওর মুরব্বীরা যে রাতের বেলা যখন নাকি ওরা হাঁটত দিক দিয়ে, ওনারা যখন হাঁটতেন ব্যাকিন আমিও মনে হয় তখন ছোট হয়তো স্কুলে পড়ি এরকম সময়কার কথা, তো তখন আমি কিন্তু ওদিক দিয়ে গেছি রাসেল ভাই, নিজের সাইকেল চালায় তখন গেছি ওদিক দিয়ে, আমার ভয় লাগতো না আমি কিছু দেখি নাই তখন, বাট ওর মুরব্বীরা নাকি বলছে ওখানে নাকি অনেক কিছু দেখত, তারা দেখা জিনিসের মধ্যে অনেকে দেখছে যে মাথা ছাড়া মানুষ রাস্তা দিয়ে হাঁটতেছে এরকম কিছু। তো সাগর ওখানে থাকে তাদেরই বাড়ি, সে তাদের বাড়িতে যেটা এক্সপিরিয়েন্স করতো যে হচ্ছে তাদেরকে মনে হতো ওর কাছে যে ও প্রায় রাস্তার মধ্যে শব্দ শুনতো আর কি, এটা ওইটা বিভিন্ন রকমের শব্দ মানে উইয়ার্ড শব্দ। আবার ওর কাছে মনে হতো মাঝে মাঝে যে ওদের যে জানালার মধ্যে কেউ রাতের বেলা মানে জানালার ওই পারে কেউ আছে এরকম লাগতো, তো ভয় ভয় ঘুমায় যেত। একদিন যেটা হয়েছে, ওর পরীক্ষার আগে ও মানে সাধারণত রাত করে পড়তো না গভীর রাতে, বাট ওই দিন সে মানে রাত করে পড়ার চিন্তা করছে, কারণ বন্ধুরা পড়ে এবং তার প্রিপারেশন ভালো ছিল না, সামনেই ম্যাট্রিক পরীক্ষা, তো ও চিন্তা করে কি যে ওই দিন ও রাত জেগে পড়বে। তো রাত জেগে পড়া যাতে রাত জাগার অভ্যাস নেই রাসেল ভাই, তারা কিন্তু সহজে জাগতে পারে না, তারা ঘুমে একদম মানে অবস্থা খারাপ হয়ে যায়। তো সাগরও চেষ্টা করছিল কিন্তু তার অবস্থা একদমই খারাপ হয়ে যাচ্ছে, তো এক সময় সে চিন্তা করলো দুধ ঘুমায় পড়ি। তো রাত তখন একটা দেড়টা বাজে, খুব বেশি বাজে নেই রাত, তখন ওই জায়গাও যে খুব একটা জায়গা যে কোয়াইট হয়ে যায়, এখন তো ঢাকা একটা দেড়টার দিকে খুব একটা কোয়াইট হয় না, তাও কিছুটা হয়ে গেছে আর কি। এই অবস্থায় ও মানে রুমের লাইটটা নিভে দেয়, তো তখন দেখে যে হালকা মানে গুড়ি গুড়ি বৃষ্টি পড়তেছে। তো ঘুমানোর সময় জাস্ট চোখের দিয়ে এক কোনা দিয়ে সে দেখে যে কুকুর হাঁটতেছে রাস্তা দিয়ে, স্ট্রিট ল্যাম্পের আলো পড়ছে নিচে। তো ওর যেটা আই ক্যাচিং হয়তো চোখ সরে যেত, দেখে যে স্ট্রিট ল্যাম্পটা ফ্লিক করে দুইবার, ফ্লিক করার পর কুকুরগুলা মনে হলো কেমন যেন একটু নড়াচড়া বেশি করলো, এক সময় স্ট্রিট ল্যাম্পটা বন্ধ হয়ে গেল। এবং বন্ধ হওয়ার আগে যে সে দেখলো কুকুরগুলা শেপ শিফট করলো, মানে তাদের শেপ চেঞ্জ করলো যখন আলোটা নিভে গেল, ঠিক ওই মুহূর্তে কুকুরগুলা মনে হলো যে বসার থেকে মানুষ হয়ে গেল, হঠাৎ দাঁড়ায় পড়লো, মানে দাঁড়ায় মানুষ হয়ে গেল, লাইক মানুষের শেপ হয়ে গেল। এবং এই লাইট নিভাতে সে কিন্তু মানুষ পুরো দেখে নাই, বাট সে দেখছে মানুষের শেপের হয়ে গেছে। এখন ও একবার ভাবলো এটা কি লাইটের খেলা, তার কিন্তু ঘুম যখন ঠাস করে চলে গেছে মাথার থেকে, যে আলো আঁধারি অনেক সময় খেলা খেলে মানুষের মধ্যে, ছায়ার খেলা লাইট অ্যান্ড শ্যাডো। তো একবার ভাবলো সেরকম কিছু কি, পরে সে ভাবলো না, সে দেখলো যে ওই লাইট নিভে যাওয়াতেও দূর থেকে আলো আসতেছে এবং ওই মানে ওই জায়গাটা বোঝা যাচ্ছে, এবং বৃষ্টির সাথে
কিছুটা আলোকিত,
কিছুটা আলোকিত, এর মধ্যে বৃষ্টির সাথে হালকা বাতাসও যাচ্ছে, বাতাসও বইতেছে। ভালো মতন খেয়াল করে দেখলো যে দূর দিয়ে মনে হচ্ছে তিনটা লম্বা লম্বা ছায়া, এবং এই লম্বাগুলা প্রায় সাধারণ মানুষের হাইট না, 8-9 feet এরকম হবে, উঁচু উঁচু হাঁটতেছে হাঁটতেছে, একবার এই পাশে আসে মানে কাছায় আসে, আবার যখন আলোর কাছাকাছি চলে আসে আবার ওদিকে চলে যায়, ঠিক ওই জায়গাটাতেই সার্কেল করতেছে। তো ওর জায়গা দিয়ে না ও যতটুকু দেখতে পাচ্ছে, ও ভাবছে যে আমি যদি আমাদের ঠিক উপরেই ছাদ, ওরা থাকতো ছয়তলায়, আমি ঠিক উপরেই ছাদ, ছাদে যদি উঠি তাহলে আমি আরো জিনিসটা আরো সুন্দর দেখতে পাবো, ভালো মতন দেখতে পাবো, পুরো ঘুম কিন্তু গন। সে করে কি আস্তে করে উঠে, উঠে যায় সে মানে ওই হেঁটে হেঁটে মোবাইলটা নেয়, মোবাইলটা নিয়ে আস্তে আস্তে সিঁড়ি ঘরে বেরো, সিঁড়ির দরজা যখন খুলে তখন সে শুনতেছে যে তাদের যে ছাদের যে গেটটা ঠিক উপরে ইমিডিয়েটলি উপরের তলায় একটা লোহার গেট আর কি ছাদ, ওইটা ওইটা ঠাস 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 করে বাড়ি কাচ্ছে, কিন্তু ওই দরজা কিন্তু লাগানো থাকে রাতের বেলা, দালান তালা মেরে দেয়। তো ও চিন্তা করলো ছাদের দরজা খোলা, আবার দেখা যায় ঠান্ডা বাতাস একটা আসতেছে সিঁড়ি দিয়ে যাচ্ছে, বৃষ্টি হালকা পড়তেছে এই সময়। তো তারপর ও খুব অ্যাডভেঞ্চারাস মাইন্ডে বা কিউরিয়াস মাইন্ডে দরজাটা লাগায় ফ্ল্যাটের, ফ্ল্যাটের দরজাটা লাগায় যখন সিঁড়ির কাছে উঠে রাসেল ভাই, যখন দরজাটা দিয়ে ঢুকবে দেখে দরজাটা হালকা ভেজানো, এই সময় সে দেখে সিঁড়ির এখান থেকে লম্বা লম্বা এরকম ছায়ার মতো মানুষ, লাইক ছায়ার মতো জিনিস, মানুষ বললে ভুল হবে, শেপটা মানুষের মতো, এর জন্য তাই বলছি, উপরের অংশটা বোঝা যায় না যে কি চেহারা বা কিছু, কিছুই বোঝা যায় না, পা দুটো বোঝা যাচ্ছে লম্বা লম্বা, এগুলো খুব সুইফটলি মানে ম্যাটার অফ লাইক মানে খুব স্পিডে, লাইক খুব যেমন ফাইটার জেট যেরকম স্পিডে যায়
জিপ,
সেরকম তার পায়ে যে শট করে পাস করে চলে গেল নিচে, মানে এক সেকেন্ডের জন্য গেটে এবং পরবর্তী সেকেন্ডে তাকে পাস করে সিঁড়িতে নেমে গেল, এবং ওগুলো নামার সাথে যে বাতাস, সে বাতাসও তার গায়ে লাগছে, এবং ও তো ওখানে ফ্রিজ হয়ে যায়, ও আর কোথাও ওঠার চিন্তাও করতে পারে না। পরের সেকেন্ডে দেখে আবার তার সামনে দিয়ে উঠে চলে যায়, উঠে ঠিক ছাদের ওই গেট দিয়ে, এইবার যখন ছাদের গেট দিয়ে উঠতেছে তখন দ্রিম করে ছাদের গেটটা বন্ধ হয়ে যায় একদম খুব জোরে, জোরে বাড়ি দেখ ছাদের গেটটা বন্ধ হয়ে যায়। তো ও তখন এটা আর সহ্য করতে পারে না, বাসার ভিতরে চলে আসে, এসে বাসায় শুয়ে পড়ে, শুয়ে কাঁপতে কাঁপতে যতটুকু দোয়া দুরুদ পারে পড়তে পড়তে সে ঘুমিয়ে যায়। সকালবেলা তার ফ্যামিলি তাকে দেখে প্রচন্ড জ্বর মাথার মধ্যে, এবং এই জ্বর অবস্থায় তার মনে করেন যে মানে কঠিন অবস্থা, মানে তার পরীক্ষা দেওয়ার মতো অবস্থা নাই, মানে তার এটা মানে টেস্ট পরীক্ষা ছিল সম্ভবত, মানে একটা ছুটি হয় না ম্যাট্রিক পরীক্ষা, এরকম অবস্থা নাই। তো ওর বাবা মা ওকে বলে যে জ্বর আসছে ডাক্তার দেখে, এবং বাবা মাকে স্কুলে বলে যে আমার এরকম এরকম হয়েছে। তখন তাকে বাসার থেকে একটু বকাও দেয় যে তুমি এরকম সময় কেন বের হয়েছ, তোমাকে বলছি যে জায়গাটা খারাপ মুরব্বীরা, এবং তাকে ওই ই করা হয়, চিকিৎসা করা হয়, জ্বর ডাক্তার দিচ্ছে, জ্বর কমতেছে না, জ্বর হালকা রেমিশন যায় আবার বাড়ে, রেমিশন যায় আবার বাড়ে। তো তো ওর যে বড় চাচা সে ওখানকার কাছের মসজিদের ইমাম সাহেবকে বলেন, বলাপন ইমাম সাহেব বলে যে ওকে পারলে নিয়ে আসেন। তো ওকে যখন নাকি নিয়ে আসে ইমাম সাহেবের কাছে, মসজিদের মধ্যে যখন ঢুকে, তার জ্বর ছিল শরীরে, মসজিদে ঢোকার সাথে সাথে জ্বর কিন্তু রাসেল ভাই নাই, শরীর ঠান্ডা হয়ে গেছে, নর্মাল টেম্পারেচার। ইমাম সাহেব তার সাথে কথা বলে, কথা বলে বলে তুমি কেমন ফিল করছো, তো ভালো, তো তোমার জ্বর আছে না, খারাপ লাগতেছে না, সব ঠিক আছে। তখন তাকে দোয়া পড়ে দেয়, দোয়া পড়ে দেয় এবং তাকে কিছু দোয়া শিখায় দেয়, এই দোয়াগুলো বা আমাকে পড়ে দিতে বলে, পানিতে পড়ে ফু দেয়, বলে যে এই পানিটা খেতে এবং গোসল করতে সেই পানি দিয়ে, এবং বলে আপনার বাসাও ছিটাই দিবেন, ছেলে সিঁড়িতে জানি সে রাতের বেলা কখন না উঠে, আপনাদের সিঁড়িটা পারলে বন্ধ করাই দিবেন। মানে সিঁড়ির মধ্যে হয়তো জিনিসটা যেটা হয়েছে যে ও রাতের বেলা দেখছে, এবং এগুলো তো খারাপ জিন, ওরা দূর থেকে ওকে খেয়াল করছে, ও যে খেয়াল করছে, এবং ওভার কিউরিয়াসে যখন সিঁড়িতে গেছে, ওদের কাছে এটা এক সেকেন্ডের ব্যাপার, ওরা লাইট স্পিডে চলাফেরা করে ওখানে উঠতে, এবং ওকে যা ভয় দেখাইছে এবং ওদের গায়ের বাতাসটা লাগছে, এটাতেই তার এই জ্বর এসে গেছে। এবং তারপর ওকে দোয়া টোয়া করে ই করে দেয়, বলে আস্তে ধীরে ঠিক হয়, ওর পরীক্ষা মিস হয়ে গেছিল, পরীক্ষা পরবর্তীতে স্পেশাল অ্যাপ্লিকেশন করে সে ওটার ই হয় আর কি।
ওকে,
থ্যাংক
ইউ সো মাচ আপনার ঘটনার জন্য, আপনাকে অনেক ধন্যবাদ বাবু ভাই। আমি এখন একটু আমাদের মেসেজ বা কিছু কমেন্ট আমি পড়ে ফেলি আপনাদের পাঠানো, এবং আমি দেখতে পাচ্ছি যে অনেকেই আমাদের অনেক কিছু লিখছেন এই মুহূর্তে। আমি দেখতে পাচ্ছি যে শাহ নেওয়াজ রানা আমাদের সঙ্গে আছেন, আবিদ খান আমাদের সঙ্গে আছেন, আমাদের সঙ্গে আছেন আশা অসম্পাত আমাদের সাথে আছেন, দেখতে পাচ্ছি রোকেয়া রহমান মওদুদ আমাদের সাথে আছেন, আমাদের সাথে আছেন ইমাম হোসেন ছোটন আমাদের সাথে আছেন, দেখতে পাচ্ছি জুবাইর আল কুরাইশি হেলাল আছেন আমাদের সাথে, দেখতে পাচ্ছি সোহানুর আলম অনি, ইশতিয়াক রিফাত আমাদের সঙ্গে আছেন, আবিদ খান আছেন আমাদের সঙ্গে, এমডি তানজিদ ইসলাম আমাদের সঙ্গে আছেন, সাগর মাহমুদ আমাদের সঙ্গে আছেন, তারিফ ইসলাম তারিফ আমাদের সাথে আছেন, শেখ জব্বার আমাদের সাথে আছেন, আমাদের সাথে আছেন দেখতে পাচ্ছি রেজওয়ান আহমেদ আছেন আমাদের সাথে, জীবনের সব রং আছেন আমাদের সাথে, জাহিদুল ইসলাম রিজবি, এছাড়া আছেন এমডি রেশাদ খান আমাদের সাথে আছেন, দেখতে পাচ্ছি টাইগো সিলভা আছেন আমাদের সাথে, দেখতে পাচ্ছি ওয়াম খান আমাদের সাথে আছেন দেখতে পাচ্ছি, এছাড়াও রেজাউল করিম আছেন আমাদের সাথে, দেখতে পাচ্ছি সৈকত চক্রবর্তী কলকাতা থেকে লিখছেন, ভূত সময়ের সকল শ্রোতা বন্ধুদের তিনি শুভেচ্ছা জানিয়েছেন, থ্যাংক ইউ ভেরি মাচ আমাদের সাথে আছেন, দেখতে পাচ্ছি এছাড়াও হাসান খান, এবং সবাই একই কথা বলছেন ভূত ফেম বন্ধ না করার পরামর্শ দিচ্ছেন, আমাদের সাথে আছেন দেখতে পাচ্ছি হৃদয় সেন রিঙ্গন, আমাদের সাথে আছেন হাবিব হুসাইন। আমরা মনে করেছিলাম যে ভূত ফেম মনে হয় আগের চাইতে বেশ কিছু জনপ্রিয়তা হারিয়েছে, কিন্তু আপনাদের কমেন্ট সেটা বলছে না, এবং আপনারা আসলেই ভূত ফেম কতটা ভালোবাসেন সেটা বুঝতে পারছি, আমি আপনাদের আসলেই খুব মিস করব। জুবাইর মিসবা আমাদের সাথে আছেন, আমাদের সাথে আছেন দেখতে পাচ্ছি মোহাম্মদ রানা আছেন আমাদের সাথে, এছাড়াও দেখতে পাচ্ছি আরো অনেকে, এমনি নাইম চৌধুরী আমাদের সঙ্গে আছেন আমাদের সঙ্গে, এছাড়াও আরো অনেকে আমাদের টুইটারে লিখছেন, আমি একটু পড়ে ফেলি। ওকে, এখানে আছেন দেখতে পাচ্ছি প্রিন্স রাজবীর আমাদের সাথে আছেন, আমাদের সাথে আছেন দেখতে পাচ্ছি, দেখতে পাচ্ছি মোহাম্মদপুর থেকে রাজিয়া সুলতানা রোড থেকে মোহাম্মদ রাফিউর রহমান রাহাদ আছেন আমাদের সাথে, শিফাত রহমান আছেন আমাদের সাথে দেখতে পাচ্ছি, এছাড়াও মনিরুল ইসলাম প্রিন্স সহ আরো অনেকে। আমি আপনাদের সুবিধার জন্য আমি আমার যে ভিডিওটা আছে সেই ভিডিওটা একটু টুইটারেও শেয়ার করছি, এবং আশা করছি যে আপনাদের সেটা অনেক আনন্দ দিবে এবং আপনারা অনেক ইনফরমেশন সেখান থেকে জানতে পারবেন। তো যাই হোক, আমি এখন যেটা করব সেটা হচ্ছে আরও একটা ছোট বিরতি নেব, তার আগে একটা খবর আপনাদের আমি একটু দিয়ে যেতে চাই, আর সেই খবরটা হচ্ছে যে আমাদের চারপাশে আপনারা জানেন যে আমরা সবাই খুব ব্যস্ত, এবং এখন যে ভূত এফএম শুনছি এটা শুনতে শুনতেও আমাদের মাথার মধ্যে কালকের অনেক প্ল্যান হয়তো চলছে, রাইট? আবার ভূত এফএম শুনতে শুনতে অনেকে ঘুমও পায়, কিন্তু আবার ভূত এফএমের ঘটনাও মিস করতে চান না, কি করা যায়? আমার মনে হয় যে এক কাপ নেসক্যাফে হয়ে যাক, কফির মগ হাতে নিয়ে তুলে নেন এবং দেখবেন যে মুহূর্তের মধ্যে আপনি চাঙ্গা হয়ে যাবেন, সারাদিনের ব্যস্ততার পরে একদম যখন এরকম ক্লান্ত থাকবেন তখন আপনি নেসক্যাফে কফির কাপে একটু সিফ সিপ দিতেই পারেন। এর সাথে আপনি ঝটপট করে মাত্র দুই মিনিটে ক্ষুধা লাগলেই ম্যাগি নুডলস রান্না করে ফেলতে পারেন এবং সেটা আপনাকে দেবে অফুরন্ত খুশি। মজার মজার নেসলে প্রোডাক্টের জন্য রেসিপি সাজেশন বা নেসলে প্রোডাক্ট সংক্রান্ত যে কোনো তথ্য পেতে ফ্রিতে কল করুন 08001612711 নাম্বার এবং আশা করছি যে আপনি সব ধরনের তথ্য এখান থেকে পেয়ে যাবেন। তো যাই হোক, আমি যেটা করব সেটা হচ্ছে যে এখন ছোট্ট একটা বিরতি যাব এবং বিরতিতে যাওয়ার পরে আমরা নতুন অতিথি নিয়ে আবারও ফিরে আসবো। সেই পর্যন্ত আমাদের সঙ্গে থাকুন। স্টে টিউনড রেডিও ফুর্তি এফএম এন্ড টু ফুর্তি।
পিরিয়ডের দিনগুলোতে পছন্দের বিষয়গুলো হয়ে ওঠে বিরক্তিকর, তাই তোমার স্বস্তির জন্য এক্সট্রা কেয়ার নিয়ে পাশে আছে ফ্রিডম স্যানিটারি ন্যাপকিন। তোমাকে রিয়েলি বোঝে। ভালো করে দেখ,
দেখার আগেই অ্যাড হয়ে গেছে। এই তো শুরু হয়ে গেল ইন্টারনেটিং। এনগেজমেন্ট থেকে হানিমুন, সেলফি থেকে ভিডিও শেয়ারিং এ যে পরিমাণ এনার্জি দেবে তাতে আরেকটা তাজমহল বানিয়ে ফেলা যাবে। এই সময় ইন্টারনেটটা বেশি লাগে, তাই আরো বেশি এনজয় করতে বাংলা রিংকের বেশি বেশি ইন্টারনেট।
রেডিও মানে ফুর্তি।
বিশ্বাস করা না করাটা আপনার ব্যাপার।
That's right, বিশ্বাস করা বা না করাটা কমপ্লিটলি আপনার ব্যাপার। ইউ আর লিসনিং টু রেডিও ফুর্তি রেড অফ ফ্যাম। আমি রাসেল আছি, সাথে আমার সাথে আছেন আমাদের আজকের অতিথিরা এবং চলে যাব আমাদের প্রথম অতিথির কাছে, মানে আমাদের তৃতীয় অতিথি, সেকেন্ড সেশনের প্রথম অতিথি আর কি তিনি। আপনার নামটা প্লিজ একটু বলবেন, কোথা থেকে এসছেন সেটা বলবেন, তারপর আপনার ঘটনায় যাব।
জি, আসসালামু আলাইকুম রাসেল ভাই।
জি,
আমি মোহাম্মদ বাইজিদ আলম, আমি এসেছি ধানমন্ডি থেকে, আমার হোম টাউন নরসিংদীতে। তো আমি নরসিংদীর একটা ঘটনা আজকে শেয়ার করব।
চলুন শুনে আসি আপনার ঘটনা।
তো আমি আজকে যে ঘটনাটা বলবো সেটা হচ্ছে বিরামের ঘটনা। তো আমার এলাকাতে একটা দিঘি আছে, সরকারি দিঘি, বিশাল বড় দিঘি। তো ওইখানে দিঘিটা ভালো না, এলাকার মুরব্বীরা বলতো এখানে রাত্রেবেলা যেন কেউ না যায় মাছ ধরতে। তো আমাদের এলাকার কিছু লোক ওইখানে মাছ ধরতে গিয়েছিল রাত্রে। তো ওনারা মাছ ধরতেছে, হঠাৎ ওনারা বাঘের গর্জন শুনতে পায়। প্রথমে যখন বাঘের গর্জন শুনতে পাই তখন অনেকেই ভয় পেয়ে গেছিল, বলতেছে যে না, সুবিধা মনে হচ্ছে না আজকে, আজকে আমরা মাছ ধরব না। তারপর কয়েকজন বলতেছে না না, মাছ ধরি, সমস্যা না, এগুলো কোনো বিষয় না, মাছ তো ভালোই পাচ্ছি আমরা, আমরা ধরি। তো ধরতেছে মাছ, একটু পরে আবার বাঘের গর্জন, তখন মনে হচ্ছে যে আরো কাছে চলে আসছে বাঘ। তো তখন অনেকেই আরো বেশি ভয় পেয়ে গেছে, বলতেছে যে আমরা আর ধরবই না, চল বাড়ি চল, আর দরকার নাই মাছ ধরার আজকে। তারপরে কয়েকজন বলতেছে অতিরিক্ত লুবে যে না না, আমরা মাছ মারি। তো তারপর আবার ওনারা মাছ ধরতেছে, তারপর আবার বাঘের গর্জন। তখন মনে হচ্ছে যে অনেক নিকটে এসে পড়ছে বাঘটা, আর সরি, মনে হচ্ছে বাঘটা অনেক নিকটে চলে আসছে। তখন ওনারা, ওনাদের হাতে টর্চ লাইট ছিল, টর্চ লাইটটা ওনারা মারে সামনে
দেখার জন্য।
জি জি, ওনারা দেখার জন্য সামনে মারে। তখন ওনারা যা দেখতে পায় যে একজন মানুষ দাঁড়িয়ে আছে, অবিকল মানুষ, শুধু তার মাথা নাই, তার বুকের ভিতর, বুকের মধ্যে চারটা চোখ, বুকের মধ্যেই দাঁত। তো ওনারা যখন টর্চটা ওইখানে ছাড়ে, ওনারা দেখে যে ওনাদের টর্চের যে পাওয়ার তার চেয়ে তিন গুণ পাওয়ারফুল, ওর চোখ থেকে একটা আলো আসছে এইদিকে। দেখে তো ওনারা যে যার মতো করে দৌড়িয়ে পালায় বাড়িতে চলে আসছিল। আসার পরে তো পরের দিন ওনাদের অনেক জ্বর, সবার ওনাদের অনেক জ্বর, গোসল টোসল করানো হয়েছে, মুরব্বীরা অনেক গালাগালি করলো যে কেন গেলা এখানে, আমরা, আমাদের নিষেধ ছিল তারপরও কেন গেলা। তো এইভাবে গেল, পার হয়ে গেল। আমার দাদা ছিল, আমার চাচ্চো দাদা, আমার দাদার আপন ভাই, উনি আবার পি টাইপের ছিল, নুরিত করাতো। তো উনি মারা যায়, উনি মূলত বিরাম পালতো আর কি। তো দুইটা বট গাছ ছিল ওনার, একটা বড় বট গাছ, একটা ছোট বট গাছ। তো বড় বট গাছটাতেই আমরা যতটুকু জানতাম যে বড় বট গাছটাতে বিরাম থাকে, আর এখান থেকে হাফ কিলোমিটার দূরে একটা হিজল গাছ ছিল, ওই হিজল গাছ আর বট গাছের মধ্যে ওরা নাকি রাত্রে যাতায়াত করত।
জি,
তো আমার দাদা যখন মারা যায় তখন ওনার এই বট গাছটা কাটার সিদ্ধান্ত নেওয়া হয়, বিক্রি করা হয়। তখন ছোট গাছটা কাটতে পারে ভালোভাবেই, কিন্তু বড় গাছটা যখন কাটতে যায় তখন অনেক সমস্যার সম্মুখীন হতে থাকে ওনারা। ওনারা দেখে যে আশেপাশে কোথাও কোনো গাছের পাতা নাড়াচাড়া করে না, কিন্তু এই গাছটাতে মনে হচ্ছে যে ঘূর্ণিঝড় শুরু হয়ে গেছে। ওনারা বুঝতে পারছে যে বিষয়টি স্বাভাবিক না। প্রথম দিন কাটতে গিয়ে একজনের পা কেটে যায়, মারাত্মকভাবে উনি আহত হয়, পা রক্ত পড়া বন্ধ হচ্ছে না কোনোভাবেই। পরে ওনারা ওই দিন আর গাছ কাটতে পারেনি। পরের দিন আসে, পরের দিনও বিভিন্ন সমস্যার কারণে পরের দিন কাটতে পারেনি। তারপরের দিন তৃতীয় দিন দল বল একটু বড় করে ওনারা আসে যে আজকে কাটবই, টাকা দিয়ে গাছ কিনলাম, কাটতেই হবে। তো ওনারা এক প্রকার জোর করেই কাটছে সাহসিকতা দেখা, কিন্তু কাটার পরে গাছ থেকে রক্ত বের হয়েছে, অনেক রক্ত। এটা গরু জবাই করলে যে পরিমাণ রক্ত, ওই পরিমাণ রক্ত অনেক মানুষ দেখতে আসছে যে কি ব্যাপার, গাছ থেকে নাকি রক্ত বের হয়েছে। তখন আসার পরে এইভাবে নিল, গাছ নিল। কিন্তু রাসেল ভাই ওই দিন রাত থেকেই সেই বাঘের গর্জন এলাকাবাসী সবাই শুনতে পায়, বাঘের গর্জন, কান্না করতেছে বাঘ, মনে হচ্ছে কান্না করতেছে বাঘের গর্জন। রাসেল ভাই বাঘে তো উচ্চ স্বরে গর্জন করতে পারে না, এই যে পাইলিং করে না ইয়ার মধ্যে, এই যে অ্যাপার্টমেন্ট বাসাগুলোতে যে পাইলিং হয়, তখন যেভাবে ভূমিটা কম্পন হয় ঠিক সেমভাবে ভূমিকম্পন হচ্ছিল। যখন ওটা কান্না করে গর্জন দেয় তখন মনে হচ্ছে যে ভূমি কাঁপতেছে, মাটি কাঁপতেছে, তখন এইরকম মনে হয়। তো আমি নিজেও শুনেছি কয়েকদিন, আমাদের এলাকায় এক মহিলা রাত্রেবেলা বাইরে বের হইতেছিল, তো হঠাৎ করে উনি যখন দরজা খুলে দেখে দরজার সামনে এক মানুষ দাঁড়ায় আছে, অবিকুল মানুষ, তার মাথা নাই, তার বুকের মধ্যে চোখ, চারটা চোখ। দেখে তো উনি সাথে সাথে অজ্ঞান, চিৎকার দিয়ে অজ্ঞান হয়েছে। পরে দৌড়াদৌড়ি করে গড়ে নেওয়ার পরে জ্ঞান ফেরার পরে শুনতে পারে যে এই ঘটনা। তো আমার আব্বুরা সাত ভাই, তার মধ্যে আমার এক চাচা, উনি ওনারা বাড়ি থেকে চলে যায়। তো আমার ছোট চাচার বলছিল যে তুমি থাকো এখানে, তুমি একাই থাকো, সমস্যা নেই, থাকো। উনি ছিল এখানে রাত্রে, তখন পুরোপুরি বিরামের অত্যাচারে অতিষ্ঠ এলাকাবাসী, সবাই ভয় পায়, কেউ ভয়ে আসতে মাগরিবের পরে কেউ বাসা থেকে বের হয় না, বাড়ি থেকে কেউ বের হয় না, সবাই গুটি মেরে বসে থাকে ভয়ে। তো উনি ছিল ওইখানে ওই দিন, উনি কান্নার শব্দ পাইতেছে যে আস্তে আস্তে ওনার দিকে মনে হচ্ছে আসতেছে কান্নার শব্দ, একটু পরে পরে জোরে জোরে গর্জন। তো রাসেল ভাই আপনি জানেন কিনা জানি না, আগে গ্রামের মধ্যে যে জানালাগুলো ছিল ওইগুলোতে শিক দেওয়া হতো, এখন তো গ্রিল দেওয়া হয়, তবে আগে শিক দেওয়া হতো। তো এই শিকের কাছে আসছে জানালা খোলা, গরমের দিন। তো আমার যে চাচা, ছোট চাচা, উনি তাকায় রয়েছে, দেখতেছে যে জানালার সামনে এসে দাঁড়াইছে, দাঁড়ায় হাওয়া মাও করে কান্নাকাটি করতেছে, একটু পরে পরে গর্জন দেয়, মনে হচ্ছে মাটি সহ কাঁপে এরকম। তো উনি তো ভয়ে পুরো শেষ, উনি ভাবছে যে উনি শেষ, আর কি আর মনে বাঁচবে না, এই শেষ। তো উনি আবার স্মোক করতো, ওনার এখানে ম্যাচ ছিল, উনি আবার জানে যে এইসব কিছু আগুনকে ভয় পায়, উনি অনেক চেষ্টা করে ম্যাচ জ্বালানোর জন্য, উনি দিয়াশ লাইট সবগুলো ইউজ করে, একটাও কাজ করে না, একটাও জ্বলে না। তো ওনার কাছে টর্চ লাইট ছিল, উনি এটা যখন মারতে যায় তখন ফিউজ হয়ে গেছে, টর্চ লাইট আর কাজ করে না। অনেক কষ্টে উনি, ওনার গ্যাস ম্যাচ ছিল, ওইটা দিয়ে অনেক কষ্টে সর্বশেষ যখন একটা চালায়, এই সিগারেট যখন একটা জ্বালায়, তখন এটা চলে গেছে। তো উনি এটার বিবরণ রাসেল ভাই যেরকম ভাবে দিয়েছিল যে অবিকুল মানুষের মতো, শুধু তার মাথাটা নাই, আর চোখ, চারটা চোখ তার বুকের মধ্যে, আর উনি যেতটুক সাইজ দেখাইছিল যে দাঁতের সাইজ 7-8 ইঞ্চি দাঁতগুলা, তাও বুকের মাঝেই। তো এইটা এইভাবে চলে যায় এলাকাতে, অনেক কবিরা জানা হয় যে কি প্রতিকার, এলাকাবাসী তো পুরো অতিষ্ঠ, সবাই ভয়ে আতঙ্কিত হয়ে গেছে, কেউ কিছু করতে পারতেছে না, রাত্রেবেলা বের হইতে পারতেছে না। তো কবিরা জানে কেউ কিছু করতে পারে না, কেউ কিছুই করতে পারে না। তো বলতেছে যে ওই যে উনি যে পীর সাহেব ছিল আমার দাদা, যে উনি তো পালতো, উনি ছাড়া তো এখন কিছুই করা যাইতেছে না এইগুলার। তো আমার এক চাচা, 5 নম্বর চাচা, উনি রাত্রেবেলা আসতেছিল, রাত্রে পাই তখন 2টা। উনি আসার পথে আমার যে দাদা যে পিরাম পালতো, ওনার মাজারের কাছে আসার পরেই ওনার সাথে দেখা, এই দাদার সাথে দেখা। তখন আমার চাচা জিজ্ঞেস করল যে জ্যাঠা আপনি কোথেকে আসছেন এত রাতে? তখন বলতেছে বাবা আমি তো হজ করে আসছি। তখন বলতো হজ করে আসছেন? তো আমার চাচা যেভাবে দাঁড়াইছিল ওনার ডান পাশেই ছিল মাজারটা, ওনার আবার একদম খেয়াল নাই যে দাদা মারা গেছে। ওনারে আমার দাদা বলতেছে, এই দাদা, যে তুমি একটু ঘুরো, তুমি একটু বাম পাশে ঘুরো, তুমি পিছনে তাকাইবা না, পিছনে তাকাইলে তুমি ভয় পাইবা। কিন্তু আমার চাচার একদমই মাথায় নাই যে উনি মারা গেছে, একদম স্বাভাবিকভাবে উনি কথা বলতেছে যে ওনার চাচা, ওনার জ্যাঠা আসছে, হস করে আসছে, কথা বলতেছে। তখন বললো যে জ্যাঠা, আমরা তো অনেক সবাই খুব আতঙ্কে আছে, সবাই খুব ভয়ে আছে, তো আমরা কিভাবে প্রতিকার পাইতে পারি এই বিষয়টা থেকে, আমরা তো আর পারতেছি না। তখন বলতেছে যে যাও তুমি, আজকে থেকে আর হবে না, আর রাত্রেবেলা এইভাবে বের টের হইও না। তো আমার চাচা বাড়িতে আসলো, আসার পরে উনি যখন রুমে ঢুকবে তখন ওনার খেয়াল হয়েছে আরে আমার চাচা তো উনি তো নাই, উনি তো মারা গেছে। তখন উনি অনেক ভয় পেয়ে গেছে, বিষয়টা বুঝতে পারছে রাসেল ভাই, তারপর থেকে আর কোনো সমস্যা হয়নি। এই ছিল আমার কাহিনী।
থ্যাংক ইউ সো মাচ আপনার ঘটনার জন্য, আপনাকে অনেক ধন্যবাদ, এবং আশা করছি যে ঘটনাটি আপনাদের ভালো লেগেছে। এবং আমি এখন যেটা করব সেটা হচ্ছে যে সরাসরি আপনাদেরকে আরো একটা ঘটনায় নিয়ে যাব, এবং সেই ঘটনাটি যাওয়ার আগে আমি আপনাদেরকে ইনফরমেশন দিয়ে দেব। সেটা হচ্ছে যে আমাদের চারপাশে নানা রকমের রকমারি খাবারের সমাহার, এর মধ্যে কোনটি সুস্বাস্থ্যকর আর কোনটি শরীরের জন্য আবশ্যক এটা বুঝে ওঠা বেশ কঠিন হয়ে দাঁড়ায়। তাই পুষ্টি সংক্রান্ত যে কোনো তথ্যের জন্য আপনি যেটা করতে পারেন সেটা হচ্ছে সরাসরি আপনি কিন্তু আমাদের মানে আপনি যেটা করতে পারেন সেটা হচ্ছে যে কোনটা আপনার শরীরের জন্য পুষ্টিকর আর কোনটা আপনার মানে স্বাস্থ্যসম্মত খাবার এবং পুষ্টির ঘাটতি কোনটা পূরণ করে, সে সমস্ত সবকিছু জানতেই আপনি ফ্রিতে কিন্তু কল করতে পারেন 08000161271 নম্বরে, এবং কথা বলতে পারেন নিউট্রিশনিস্টের সাথে নেসলে বাংলাদেশের কল সেন্টারে প্রতি শনি থেকে বৃহস্পতিবার সকাল 10টা থেকে 7টা। তো আপনার যে কোনো ধরনের কোয়েশ্চেন কিন্তু আপনি এখানে পুষ্টি সংক্রান্ত যে কোনো ধরনের তথ্যই আপনি কিন্তু এখান থেকে সংগ্রহ করতে পারেন, এবং আমাদের অনেক কাজের তথ্য এখানে আপনি পেয়ে যাবেন। সো আমার মনে হবে যে অবশ্যই অবশ্যই আপনি মানে ইউ শুড চেক ইট আউট, দেখতে পারেন আগামীকালকে শনিবার তোমার, সো ট্রাই করে দেখতে পারেন। আমি চলে যাবো একটা ছোট্ট ঘটনা, এটা একটা অডিও ক্লিপ আমাদের একজন লিসনার আমাদেরকে পাঠিয়েছেন, চলুন শুনে আসি, ফিরে আসবো একটু পরে। স্টে টিউনড রেডিও ফুর্তি এফএম এন্ড ডিউ ফুর্তি
FM. The night comes alive. Bishash kora na kora ta apnar byapar.
Ami Johnny Kakar Momokoti bolchi. Ami খুব পুরানোর জন্য শ্রোতা, আমি পার্সোনালি খুবই পছন্দ করি, কিন্তু সমস্যা একটাই, আমি আসলে খুব ভয়ও পাই, আর এই প্যারানর্মাল যে ব্যাপারগুলো আসলে আমার জীবনে অনেক ঘটেছে। তো ছোট একটা ঘটনা আমি আপনাদের আজকে শেয়ার করব। এটা লাস্ট ইয়ার আমার সাথে আমার হজে হয়ে যাওয়া একটা ঘটনা। আরেকটা জিনিস আমি বলে রাখি, সেটা হচ্ছে যে আমি উপর এতটাই আসলে আমার মনে হয় যে আমি অ্যাডিক্টেড, কারণ আমি এখন যখন মোটরসাইকেল চালাই তখন হেডফোন দিয়ে ডাউনলোড করে শুনি, এবং ইভেন তো আমি আপনার মানে প্রতি সপ্তাহে শুধু আমি নেট কিনি, মোবাইলের ডাটা কিনি শুধু এই এটার জন্যই, মানে আমি কোথাও যদি কোনো কাজে যাই, কোথাও ধরেন উত্তরে যাচ্ছি, মোহাম্মদপুর থেকে বা গুলশান যাচ্ছি, হোয়াট এভার, মানে ঢাকা শহর নিয়ে মুখ করতে হইলে আমার কানে হেডফোন উইথ আপনার এই ভোটার। তো আমার মানে আমার মনে কি আমার লাইফটা চেঞ্জ হয়ে গেছে, আমি এছাড়া আসলে কিছু করতে ভালো লাগে না, কারণ শুনতেছি চালাইতেছি, হ্যাঁ আমার বাচ্চা স্কুল থেকে আমার আনতে হয়, তখনও আমি এটা শুনি চালাই আর কি। তো হোয়াট এভার, আমি ঘটনা চলে যাই। ঘটনা হচ্ছে 2018 সালে সেপ্টেম্বর মাসে, জাস্ট এই মাসেই আমি হস্তি রিটার্ন করবো, আমার হজ আল্লাহ খুব সুন্দরভাবেই পালন করি। তো বেসিক্যালি যারা হজের ইস্তার দেখবে যে হজের মক্কার ঠিক পিছন সাইডটা জাস্ট বাইতুল মুআল্লা যে কবরস্থানটা, ওইখানে আমার হোটেল ছিল। তো হোটেলে হোটেলকে ওইখানে ফন্দু বলে, তো ওইখানে মূলত আমার হোটেলটা একটু পুরনোই ছিল, কিন্তু প্রত্যেকটা হোটেলে সেন্ট্রাল এসি এবং আপনার লিফ্ট তো থাকবেই। তো আমারটাও অ্যাজ ইউজুয়াল খুব ভালো কন্ডিশন ছিল, কিন্তু একটা সমস্যা হচ্ছে যে যখন আপনি হোটেল থেকে মুখ করবেন দেখবেন প্রচুর পরিমাণে বিড়াল আপনার আশেপাশে আছে। কুকুর রেয়ার, কুকুর দেখা যায় না বললেই চলে, কিন্তু বিড়াল অনেক অনেক বিড়াল। তবে এদের কোনো ময়লা আপনি রাস্তায় পাবেন না। তো হোয়াট এভার, এভাবে চলতেছিল আমি পুরো হজ, তারপর 46 ডেজ আমি এখানে ছিলাম। এর মধ্যে আমি বিরিয়ানি নিয়ে আসলে ওইভাবে মানে ইয়ে করি নাই, কারণ হ্যাঁ বিরিয়ানি নিয়ে অনেক সমস্যা আছে, আমার একটা অ্যালার্জি আছে। তাই একদিন আমি আমার যে মোয়াল্লেম যে আমাদের গাইড আর কি, তাকে জিজ্ঞেস করলাম, তাকে মামা বলতাম, ওনার নাম হচ্ছে মামুন, আমি হোটেলের নামটা বলবো না, কারণ এটা যেহেতু ওনার ব্যবসা। তো ওনার হোটেলের সামনে প্রচুর বিড়াল, আমি আপনি ছবি পাঠাবো। তো বিড়ালগুলো রেগুলার বসে থাকতো, যখন নামাজ পড়ে আসতাম দিন হোক সকাল হোক সবসময় বসে থাকতো, কিন্তু আমি কখনো তাদের তাড়াও করিনি, তাদের কখনো মানে ভাঙানোর চেষ্টাও করিনি। তাই জন্য মা অনেক ইসলাম, এত বিড়াল এখানে তো মাঝে মাঝে আমার ভয় লাগে। তো এর মধ্যে যেটা হলো, মা বললো কখনো এই বিড়ালটা আপনি এমন কিছু করবেন না যাতে ওর ব্যথা পায়। তো এমনি কিউরিওসিটি নিয়ে একদিন জিজ্ঞেস করলাম, মামা আসলে ঘটনাটা কি, কি কারণে আসলে এটা আপনি আমাকে বললেন? উনি বললো যে এটা আসলে মানে এটা এমন একটা জায়গা আল্লাহর ঘর এখানে, ঠিক আছে, এখানে মানুষকে ফেরে জিন থাকে বেরোর উপর থাকে, তো অত ভুল করে যদি আপনি কোনো ভুল কাজ করে ফেলেন আর যদি হজে আসছেন কে যেন ব্যথা না পায় সে আপনি চিন্তা ভাবনা করতে হবে। তো ঠিক আছে, ভালো কথা। তা আমার মনে আসলে কিউরিওসিটি ছিল যে মানে একটা ভয়ও ছিল যে কিভাবে এটা দেখা যায় বা জানা যায় আরো কিছু, কারণ আমি ভূতের ফিল্ম শুনি অলমোস্ট 7-8 বছর তো হয়েছি আমি শুনি, কিন্তু আমি রাতে শুনি না, আমি ডাউনলোড করি সবসময় শুনি, কারণ দিনের আলোতে আমার একটু ভয়টা লাগে না ওরকম, রাতে শুনলে আমার ওই রাতও খুব কষ্ট হয় এবং আমার রাতগুলি স্কেয়ারি হয়ে যায় আসলে সত্যি কথা যেটা বলতে। তো এই হিসেবে আমি চলে আসবো, আমার 4-6 তারিখে বাংলাদেশে ল্যান্ড করার কথা। তো 4 তারিখ আমি চলে আসবো, সরি 4 তারিখ আমি নামাজ পড়তে যাবো, তাহাজ্জুদের নামাজ। যারা মক্কায় গেছেন বা হজে গেছেন তারা জানেন যে সৌদিতে মক্কায় কিন্তু তাহাজ্জুদের নামাজের আজান হয় কিন্তু হয় না, এখন জামাত হয় না। তো আমি মূলত সবাই উঠেবে 3টার মধ্যে উঠে যায়, তা আমিও রেগুলার মধ্যেই উঠে গেলাম উঠেবে। তো ওঠার পরে আমি প্রথমে তাকিয়ে বাম পাশে তাকালাম, তাকিয়ে দেখলাম যে দুজন লোক আমার পাশে দাঁড়ায় আছে, আর আমার রুমটা খুব অন্ধকার। আমি আমার রুমের ডিসক্রাইব একটু বলে দিচ্ছি, সেটা হচ্ছে যে কোনো একটা ফ্ল্যাটে যদি আপনি ঢুকেন, ঢুকলে একটা কমন স্পেস থাকে, তারপর ডান পাশে রুম, বাম পাশে রুম, আর ঢুকলে যে জায়গাটা সেটা হচ্ছে সিঁড়ি, ঢুকলেই একটা বেসিন পরে একটা বাথরুম পরে, তারপর বাম পাশে আমার অ্যাটাচ বাথরুম সহ একটা রুম ছিল, সেটা আমাকে দেওয়া হয়েছিল যেহেতু আমি একটু হেলদি অ্যান্ড আমি আমার ক্যাটাগরিটা একটু ভালো ক্যাটাগরি ছিল, যার কারণে আমার রুমে অ্যাটাচ বাথরুম ছিল। তো আমি রাতে ভয় পাই এই জন্য রুমের লাইটটা কেউ জ্বালাতে দিত না, আর যারা আমার সাথে থাকতো তারা ম্যাক্সিমাম একটু বয়স্ক, আর আমরা 5 জন ছিলাম এক রুমের ভেতরে। তো এরকম যে রুমটা ঢুকার পরে আমার ওই ওই কমন স্পেস থেকে বাম দিকে ঢুকলেই আমার রুমটা, ঢুকলেই প্রথমে বাম পাশে বাথরুম, বাথরুমে বরাবর একটা বেড, তারপরে একটা বেড, ঠিক দরজার উল্টা কর্নারে এসির নিচে আমার বেডটা। তো রুমগুলো খুব বড়, অ্যাপ্রক্স আপনার 300 স্কোয়ার ফিট তো হবেই, আর 300 স্কোয়ার ফিটের রুম, তো এখানে সিঙ্গেল বেড থাকে। তো আমি বেডে শুলে ধরেন আমি রাত্রে দরজাটা খোলা রাখতাম যাতে ঘরটা একটু আরো কিছু থাকে, এবং ওই দরজার সাথে সাথে আমি বাথরুমের লাইটটা জ্বালাই দিয়েও বাথরুমের লাইটটা দরজাটা একটু খোলা রাখতাম। তো যদি কেউ এই আলোর মাথায় দাঁড়াতে অবশ্যই আসল ভাই আমি বুঝতে পারবো যে কয়জন বা কে দাঁড়াইছে, হয়তো চেহারা দেখতে পারবো না কিন্তু অ্যাটলিস্ট তাদের ছায়াটা তো বুঝতে পারবো। তো আমি আমার মনে হয় যে আমার আমি তাহাজ্জুদের নামাজ পড়ি হ্যাম্পশায়ারে গিয়ে। তো আমি নর্মালি তাকাইলাম, তাকাই দেখলাম যে দুজন দাঁড়ায় আছে। তো আরেকটা কথা বলে নিয়ে আসলে আমার এখানে টোটালি পড়া এই 46 ডেজ আমার ঘুম নিয়ে খুব সমস্যা হচ্ছে, বাট কারণ ওই যে 3 ঘন্টা একটা ডিফারেন্স থাকে এই জন্য খুব কষ্ট হচ্ছে। তো আমি ঘুরে তাকালাম, তাকাই দেখলাম যে দুজন লোক দাঁড়ায় আছে এবং আমার দিকে মুখ, মানে আমার দিকে মুখ করে তাকায় আছে। তা আমি প্রথম মনে করলাম যে হয়তো আমাকে ডাকতে আসছে তাহাজ্জুদ নামাজের জন্য। তো ওইখানে দুজন দাঁড়ায় আছে, তো আমি তাদের দেখে তারা যেহেতু ডাকতেছে না, রুমটা অন্ধকার, তাদের আমি অভয় দেখতেছি, তো মনে করলাম হয়তো এখন সময় নেই এই জন্য ডাকতেছে, সময় আমার ঠিক রাখতে নেই। তা আমি তাদের দেখে উল্টে উড়ে গেলাম, দেওয়ালের দিকে মুখ করলাম, মুখ করার পর সাথে সাথে আমি চিন্তা করলাম, মানে আমার সেকেন্ড রাউন্ডে আমার মাইন্ড কাজ করা শুরু করলো যে যদি তারা আমার ডাকতে আসে রুমের লাইট জ্বালা নেই কেন। তো এটা চিন্তা করে আমি তাকাইলাম, তাই দেখলাম দাঁড়ায় আছে। তো রুমটা অন্ধকার, আর স্বাভাবিক আমার রুমে যেহেতু সব মিশছে, আমি 5 জনের মধ্যে 3 জনই বয়স্ক, সেক্ষেত্রে তারা অবশ্যই রুম তো লাইট জ্বালাবেই, কিন্তু দেখলাম যে ওনার দাঁড়াই আছে। তখন আমি প্রথমবার জিজ্ঞেস করলাম কে, দ্বিতীয়বার জিজ্ঞেস করলাম কে, তৃতীয়বার আমি জিজ্ঞেস করলাম কে বলে আমি চিৎকার দিয়ে উঠলাম। চিৎকার দেওয়ার সাথে সাথে আমি আমার রুমে যারা ছিল তারা সব উঠে গেল, উঠলো আমার নাম আসল নাম হচ্ছে আরিফ, ডাক নাম জনি। তো আমার যে হ্যাঁ আরিফ কি হয়েছে, আমরা না ভাই কিছু শুনে নেই, মনে হয় তার যদি আমার সময় হয়েছে, কই না মাত্র তো 2টা বাজে, আরো 1 ঘন্টা আছে ঘুমান। তো আমার মাথায় কাজ করতেছিল যে দেখেছ লাইজন বলে কিছুই নেই। তো এটা আমি আর কাউকে বলি নাই, কারণ আমার সাথে যারা থাকে তারা হয়তো ভয় পেতে পারে, এই জন্য আমি আর কাউকে কিছু বলিনি। তো এটাই ছিল আমার ঘটনা আসল ভাই, যদি ভালো লাগে শেয়ার করবেন। থ্যাংক ইউ লিসেনার, যদি ভালো লাগে আমাকে জানাবেন, আমার আর অনেক ঘটনা আছে আমি আপনাকে জানাবো। আল্লাহ হাফেজ।
বিশ্বাস করা বা না করাটা আপনার ব্যাপার। ইউ আর লিসনিং টু রেডিও 438 FM, আমি রাসেল আছি সাথে, এবং আপনাদের সবাইকে আরো একবার স্বাগত জানাচ্ছি আমাদের আজকের ভূত FM এ। এবং আশা করছি যারা শুনছেন আমাদেরকে এনজয় করছেন, এবং অবশ্যই আপনাদের মতামত জানাবেন যে কেমন লাগলো, এবং মানে ভূত FM শেষ হয়ে যাচ্ছে বলে আপনি সবকিছু ভালো বলবেন না, অবশ্যই আপনার অবশ্যই জানানোর রাইট আছে যে কোনটা ভালো লাগছে কোনটা খারাপ লাগছে। আমাদের সাথে আরো অনেকে এখন আছেন, দেখতে পাচ্ছি জিল্লুর রহমান আছেন আমাদের সঙ্গে, এবং আবরার আহমেদ রিসাল আমাদের সাথে আছেন, আমাদের সাথে আছেন এমডি শহীদুল্লাহ আছেন, আমাদের সাথে সোহাগ আকন্দ আছেন, আমাদের সাথে মইনুর সাগর, এছাড়াও আমাদের সাথে আছেন দেখতে পাচ্ছি আবু সাহিদ জোবান রহমান আমাদের সাথে আছেন, আধি রহমান আমাদের সাথে আছেন, ময়ূর সাগর আমাদের সাথে আছেন, আমাদের সাথে আছেন দেখতে পাচ্ছি জুনায়দ উদ্দিন আছেন আমাদের সঙ্গে, ইসরাত জাহান, এছাড়াও শিকদার সাদিকুর রহমান জিহাদ লিখেছেন আই এম লিসনিং ফ্রম চাঙ্গাইল, এছাড়াও আমাদের সাথে আছেন শাহরিয়ার সুমন আছেন দেখতে পাচ্ছি, আমাদের সাথে মোহাতাসিন সেহনা মোহতাসিন সেহা নুক রাকাত ওকে, আমাদের সাথে আছেন আবরার আহমেদ, এছাড়া আমাদের সাথে আছেন ফারহান রহমান, মারগুব এম রশিদ আমাদের সাথে আছেন, আমাদের সাথে আছেন নীল রাজ, হাবিব মাসুম আমাদের সাথে আছেন, আমাদের সাথে আছেন দেখতে পাচ্ছি অন্তু কুমার, এছাড়া আমাদের সাথে আছেন অনিকেত প্রান্তর আসিফ, এবং আমাদের সাথে আছেন দেখতে পাচ্ছি এছাড়াও হৃদয় সহ আরো অনেকে। এটা পড়ছিলাম রেডিও ফুর্তির পেজ থেকে, আমাদের যে ভূত FM এর যে পেজ সেখানেও আপনারা অনেকে আছেন, এবং আমি আশা করব যে সেখান থেকেও আমরা কিছু পড়ে ফেলতে পারব। আমাদের সাথে যারা এই মুহূর্তে আমাদেরকে শুনছেন ভূত FM এর পেজ থেকে, আমি পেজের অ্যাড্রেসটা একটু বলি, www.facebook.com/bhootfm.rasel, শাহনেওয়াজ রানা আমাদের সাথে আছেন, আদিন আবিদ খান আমাদের সাথে আছেন, আমাদের সাথে আছেন দেখতে পাচ্ছি এছাড়াও আরো অনেকে, এবং আপনারা লিখছেন যে ভূত FM কেমন লাগছে। আপনারা এই পেজে আসলেও যদিও পেয়ে যাবেন, আমি কিছু মেসেজও আজকে শো শেষ করার আগে পড়তে চাইব, এবং আমাদের সাথে যারা লিখছেন তাদের মধ্যে আছেন দেখতে পাচ্ছি এছাড়াও ফুয়াদ, এছাড়াও মেহেদি CSK আছেন আমাদের সাথে দেখতে পাচ্ছি, তিনি লিখছেন যে অডিও ক্লিপ ভালো হয়নি, আমার মনে হয় সাউন্ডের জন্য বেশি ডিস্টার্বিং লিখেছে। উৎস কুমার আমাদের সাথে আছেন, তৌহিদ হাসান আমাদের সাথে আছেন, আমাদের সাথে আছেন দেখতে পাচ্ছি অম্ভিত ফ্রেজন আমাদের সাথে আছেন, তরিকুল তপু মিরপুর ঢাকা থেকে আমাদের সাথে আছেন দেখতে পাচ্ছি, এছাড়াও মাহিদুল ফুয়াদ সহ আরো অনেকে। তো আমরা আমাদের আরো একজন অতিথি আমাদের সঙ্গে এই মুহূর্তে আছেন, তার কাছে সরাসরি ছিল যাবো, আপনার নামটা প্লিজ একটু বলবেন, আপনি কোথা থেকে এসছেন সেটা বলবেন, তারপরে আপনার ঘটনায় যাবো। জি
আসসালামু আলাইকুম রাসেল ভাই, আশা করি সবাই ভালো আছেন। আমি শাহিন মাহমুদ, আসছি উত্তরবাড্ডা থেকে, আমার দেশের বাড়ি বরিশাল বিভাগ পটুয়াখালী জেলা। তো আমি আজকে যে ঘটনাটা শেয়ার করব সেটা হচ্ছে আমার দুই বন্ধুর কাছ থেকে শোনা। আমার দুই বন্ধু যাত্রা বাড়িতে চাকরি করে, একটা কোম্পানিতে চাকরি করে, 2019 সালে আগস্ট মাসে ছুটি পেয়ে দুজনে বাড়ি যায় ঘুরতে বেড়াতে। তো তারা সারাদিন ঘুরে ফিরে বাড়ির পাশে সন্ধ্যাবেলা একটা বাজারে যায় চা আড্ডা দিতে। চা আড্ডা দিতে যাওয়ার পরে নেক্সট ডে তারা ক্যারামবোর্ড খেলার আড্ডায় পড়ে বন্ধুদের সাথে। তো ক্যারামবোর্ড খেলার আড্ডায় পড়ে বাড়ি যায়, রাত আটটার সময় বাড়ি যায়। বাড়ি যাওয়ার পথে তাদের ওই যে বাজার, বাজার থেকে তাদের বাড়ির দূরত্ব 1 কিলোমিটার এবং বাজার এবং বাড়ির মাঝখানে যেতে পথে তিনটা তাল গাছ বাজে, তিনটা তাল গাছ। যখন তারা তাল গাছের ওই জায়গা যায় তখন দেখতে পায় যে তাল গাছের মাথা সম্মুখীন একটা লোক মুখে তার আগুন জ্বলতেছে এবং তাদের থেকে আস্তে আস্তে হেঁটে আসতেছে। এই দেখে আমার দুই বন্ধু খুব ভয় পায়, ভয় পেয়ে তারা ব্যাগ পিছনে ব্যাগ করে আবার বাজারে চলে আসে। বাজারে চলে আসে এবং মনে মনে তারা দুজনে বলতে থাকে যে বাজার শেষে 10টা বা 11টার সময় বাড়ি, হয়তো বাজার দোকানপাট বন্ধ করলে দোকানের লোকজন পাওয়া যাবে বাড়ি যাওয়ার জন্য। এজন্য তারা আবার যে ক্যারামবোর্ড খেলায় আবার মনোযোগ দেয়। তো তারা ক্যারামবোর্ড খেলা আবার খেলতেছে খেলতেছে হঠাৎ তাদের খেয়াল পরে রাত 11টা সাড়ে 11টার সময় যে বাজারে দোকান তো সব বন্ধ হয়ে গেছে, সব লোকজন তো চলে গেছে, তো আমরা যাব কিভাবে। তারপর তারা ক্যারামবোর্ড খেলা বাদ দিয়ে আবার বাড়িতে রওনা দেয়, কোন লোকজন পায় না ওই সময়। তো যখন তারা ওই তালগাছের ওই জায়গায় আবার যায় তখন প্রথম তারা রাত 8টার সময় যে দৃশ্য দেখছে নেক্সট পরে আবার ওই একই অবস্থা, একই সেম একই দৃশ্য, যে একটা লোক তালগাছের সম্মুখ তালগাছের মতো সেম লম্বা, তার মুখে আগুন জ্বলতেছে এবং আস্তে আস্তে তাদের দিকে ধেয়ে আসছে। তো তারা দুই বন্ধু আবার ভয় পায়, ভয় পেয়ে আবার বাজারের দিকে দৌড় দেয়। তো বাজারের দিকে তারা না গিয়ে তারা একটা জঙ্গলের ভিতরে ঢুকে পড়ে, অন্য একটা জঙ্গলের দিকে। তো তারা যখন জঙ্গলের ভিতরে ঢুকে অনেক দূর দৌড়ায়, ওই অদ্ভুত লোকটার দেখে না কিন্তু একজন হুজুরের মতো একজন লোক তাদের সামনে এসে পড়ে, সাদা পাঞ্জাবি পরা, মাথায় টুপি পাগড়িওয়ালা। তো তারা একজনই চিনতে পারে যে এত আমাদের পাশের গ্রামের হাকিম নানা। তো তারা নানাকে বলে যে নানা আমাদের তো আমরা তো একটু সমস্যায় পড়ছি, একটু একটু ভয় পাইছি, আমাদের একটু বাড়িতে আগায় দিয়ে আসেন, আমাদের সাথে টর্চ লাইট নেই বা তেমন চিনিও না, বাড়ি ঘরে থাকি না, ঢাকায় থাকি। তো হাকিম নানাকে তারা এই দৃশ্যের কথা মানে ভয়ের কথা বলে না যে হাকিম নানা শুনলে কেন বাড়িতে আগায় দিয়ে না আসে। এইভাবে তারা হাকিম নানার সাথে বাড়িতে রওনা দেয়। পরে তারা ভালো মতোই বাড়ি যায়, কিন্তু বাড়ি যখন যায় একজন ঘরে যায় পরের জনকে হাকিম নানা ডাক দেয় উঠানে যে একটু এদিকে আসো শুনে যাও। একটু দূরে উঠানে একটু দূরে ডেকে বলে যে তোমরা আমার কাছে যে জিনিসটা লুকাইছো এই জিনিস সম্বন্ধে আমি সবই জানি এবং আমি তোমাদের অনেকবার জিজ্ঞেস করি, তোমরা আমাকে বলো নাই এবং তোমাদের বলার আমার প্রয়োজন নেই, কিন্তু তোমরা যেই পথে যে ভয় পাইছ এই পথ থেকে একটু সরে দেয় সরে মানে একটু সতর্কভাবে চলল। এই বলে হাকিম নানা তাদের বিদায় দিয়ে চলে গেছে। পরে রাতে তারা শান্তিমন্দ ঘুমাইছে, কোনো প্রবলেম হয় নাই। সকালবেলা যখন তারা ওঠে দিনের বেলা তারা আমার দুই বন্ধু তারা বাবা মার সাথে জিনিসটা শেয়ার করে যে এরকম রাতের বেলা বাজার থেকে আসার সময় তো এই প্রবলেম হয়েছে। পরে ওই হাকিম নানা পাশের গ্রামে হাকিম নানা আমাদের তুকদার করে আনছে। পরে তার বাবা মা যে কথা বলে সে কথা শুনে তারা আরো আশ্চর্য হয়ে যায় যে তারা তো ঢাকায় থাকে, তারা তো দেশের সম্বন্ধে কিছু জানে না, ও তারা শুনতে পায় যে হাকিম নানা আরো 1-1.5 মাস আগে সে রোড অ্যাক্সিডেন্টে মারা গেছে। পরে তারা ওই কথা শুনে তো আরো আতঙ্ক হয়ে পড়ে। পরে শুনতে পায় যে হাকিম নানা এরকম আরো অনেক লোকজনকে রাতে এরকম সহযোগিতা করছে, হয়তো যদি কেউ বাজার থেকে ভারী বোঝা নিয়ে যদি কেউ বাড়ি যায় অপরিচিত লোকে বাজারের বোঝাটা বাড়িতে আগাই দিয়ে আসে, এরকম আরো অনেক ঘটনা আছে। পরে আমার বন্ধু এটা আমার সাথে শেয়ার করলো, এই ছিল আমার ঘটনা।
থ্যাংক ইউ সো মাচ আপনার ঘটনার জন্য, আপনাকে অনেক ধন্যবাদ। ওয়ালাইকুম আসসালাম। এবং আমি আপনাদের আরো একটা খবর এই মুহূর্তে জানিয়ে দিতে চাই, আর সেটি হচ্ছে যে সারাদিনের ব্যস্ততার পরে যখন একদম ক্লান্ত তখন এক কাপ নেসক্যাফে কফির মগ শরীরকে করে তোলে একদম চাঙ্গা, এর সাথে ঝটপট করে মাত্র 2 মিনিটেই ম্যাগি নুডলস রান্নায় এনে দিবে অফুরন্ত খুশি। মজার মজার নেসলে প্রোডাক্টের রেসিপি সাজেশন বা নেসলে প্রোডাক্ট সংক্রান্ত যে কোনো তথ্য পেতে ফ্রিতে একদম ফ্রিতে কল করুন 08001612 নম্বরে, তাহলে আপনি জেনে যাবেন সবকিছু। আমরা যেটা করব সেটা হচ্ছে যে আজকের মতো আমরা বিদায় নিব না এখনই, তবে আমরা আপনাদের জন্য একটা ফ্রাইডে 13th এর উপরে একটা ক্লিপ প্লে করব এবং আমি তার আগে আপনাদের কিছু মেসেজও পড়ব। হ্যাঁ রাইট, আমি বলেছিলাম যে আপনাদের কিছু মেসেজ পড়ব, সেই মেসেজগুলো আমি একটু পড়ে ফেলতে চাই এবং যারা এই মুহূর্তে আমাদের লিখছেন মেসেজে তাদের মধ্যে অনেকে আছেন এবং আমি দেখতে পাচ্ছি যে মেহেদি হাসান তিন রুমমেট মিলে তারা শুনছেন আমাদেরকে মেসেজে পাঠিয়েছেন। এম ডি তুষার আমাদের সাথে আছেন, দেখতে পাচ্ছি আদির রহমান এবং তিনি লিখেছেন যে ওয়ার্ল্ডের অনেক জায়গা থেকে ভূত এফএম শুনেছি, মোস্ট পপুলার রেডিও শো হচ্ছে ভূত এফএম, উই লাভ ইউর শো, অনেক লম্বা লম্বা মেসেজ অনেকে পাঠাচ্ছেন। মুসলিম মায়ান আমাদের সাথে আছেন, আমি সব সময় নিয়ে পড়বো ইনশাল্লাহ। এহসান হাবিব আমাদের সাথে আছেন, তাহারি তাবাসুম আমাদের সাথে আছেন, দেখতে পাচ্ছি রফসান এছাড়াও আমাদের সাথে আছেন, দেখতে পাচ্ছি আপন শাহিন, আমাদের সাথে আছেন, সাদিক এছাড়াও আছেন আমাদের সাথে, নাকিব হাসান রাইফ নাইফ আমাদের সাথে আছেন, দেখতে পাচ্ছি আহমেদ ইফান সহ আরো অনেকে। তো যাই হোক, আজকের মতো আমরা বিদায় নিতে চাচ্ছি, তবে বিদায় নেওয়ার আগে এখনই শেষ করছি না, আমরা সবাই জানি যে আজকে আমরা যখন শো শুরু করেছিলাম তখন ফ্রাইডে 13th ছিল, সুতরাং ফ্রাইডে 13th উপর অবশ্যই একটা ক্লিপ প্লে করব এবং আপনারা সবাই জানেন যে অলরেডি 14 ডিসেম্বর হয়ে গেছে, 14 ডিসেম্বর বুদ্ধিজীবী দিবস, আমাদের সবচাইতে মেধাবী সন্তানদের, আমাদের যারা আমাদের সামনের দিকে এগিয়ে নিয়ে যাবেন, যারা বাংলাদেশকে দিক নির্দেশনা দিবেন, তাদেরকে হত্যার মাধ্যমে, এক নৃশংস হত্যার মাধ্যমে এক কালো অধ্যায় সূচিত হয় ইতিহাসে এবং সেইটা স্মরণ আমরা সেই বুদ্ধিজীবীদের স্মরণ করছি শ্রদ্ধা ভরে। এবং বাংলাদেশ এমন একটা বাঙালি জাতি, এমন একটা জাতি যারা বারবার ঘুরে দাঁড়াতে জানে, তো আমাদের যে পঙ্গু করে দেওয়ার কথা ছিল, আমাদের যে একেবারে নিঃশেষ করে দেওয়ার কথা ছিল, সেখান থেকে কিন্তু আমরা আবারও ঘুরে দাঁড়াতে পেরেছি। কিন্তু আমাদের সেই মেধাবী সন্তানরা যদি আজ বেঁচে থাকতেন তাহলে হয়তো আমাদের এই গতি আরো অনেক বেশি ত্বরান্বিত হতো। তো আমরা ফ্রাইডে 13th এর পরেই আমরা আবারও তাদের স্মরণে প্লে করব, সব কটা জানালা খুলে দাও না, এবং সেই সাথে আমরা বিদায় নিব। আজকের মতো এখানেই শেষ করছি, কথা হবে আবারও আগামী শুক্রবার, সেই পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, মোস্ট ইম্পর্টেন্টলি ফুটতে থাকুন এবং আমাদেরকে অবশ্যই ঘটনা পাঠাতে ভুলবেন না। আজকের মতো এখানেই শেষ করছি, টাটা।
Exclusively on FusionBD.com.